শোনাতে। তবে ঠিক ততক্ষণ তিনি বলবেন যতক্ষণ বৃষ্টি পড়বে। বৃষ্টি থেমে গেলে আর একটি প্রশ্নও করা যাবে না। খুব সাধারণ একটি পরিবার, ছোট্ট মেয়েটির শখ ভাতের সাথে ইলিশ খাবে। বাড়িতে মাছ এলো, কিনতে হল না। দরিদ্র পরিবারে নেমে এলো ঈদের খুশি। এদিকে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। এই অসময়ের মেঘ কতদূর এগিয়ে নিয়ে যাবে ঘটনাটিকে?
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনাদের মনে আছে আলাম ইন্ডিয়াদের কথা, ওই যে দিনাজপুর থেকে যিনি মাঝে মাঝে আমাদের ঘটনা পাঠান, এত চমৎকার করে লেখেন। আমি জিজ্ঞেস করেই ফেলেছিলাম যে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটেছে কিনা, বা আপনি এই ঘটনাগুলো নিজে সংগ্রহ করেছেন কিনা, বা এটা আপনি নিজে লিখেছেন কিনা। তিনি জানিয়েছেন তিনি নিজেই লেখেন এই ঘটনাগুলো, নিজের সংগ্রহ করা নিজের জানা ঘটনাগুলো তিনি ভূত ডট কম এর সবার সাথে শেয়ার করতে চান। আজকে নতুন একটা ঘটনায় যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। পর্ব এক। সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত অস্বাভাবিকতার মধ্য দিয়ে। আকাশ জুড়ে জমে উঠেছিল দানবীয় কালো মেঘ, যেন তারা একসাথে মিলে সূর্যটাকে গ্রাস করে ফেলেছে। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত, অথচ বাস্তবে তখন কেবল সকালের শুরু। আমাদের পুরো আরত ভর্তি তরমুজ চারদিকে তাকিয়ে বুকের ভেতর অজানা দুশ্চিন্তা জমে উঠল। মনে মনে ভাবলাম, আজ যদি দিনটা মেঘ আর বৃষ্টি দিয়ে শুরু হয় তাহলে তো পাইকাররা আসবেন না, বিক্রি একেবারে কমে যাবে। ঠিক তখনই আবহাওয়াটা যেন আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। বাতাসের গর্জন তীব্র হতে লাগল, যেন ঝড়ের আগমনী বার্তা দিচ্ছে। চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে, আর সেই ঘন অন্ধকার হুহু করা বাতাসের ভেতর দিয়েই হঠাৎ করে প্রবেশ করলেন এক অজানা আগন্তুক। লোকটাকে প্রথম দেখতেই শরীরটা কেমন যেন কেঁপে উঠল। অচেনা চেহারা, মুখ ভর্তি এলোমেলো দাড়ি, বিশ্রীভাবে ছড়িয়ে থাকা চুল, পরনে পুরনো মলিন সাদা চুপ্পার মতো পোশাক, চোখে একটা ঘোলাটে সাদা চশমা, যার ভেতর দিয়ে ঠিক কি দৃষ্টি লুকিয়ে আছে বোঝা কঠিন। আমি তখন ক্যাশে বসেছিলাম, আরতের লেবাররা দাঁড়িয়েছিল আর বাবা পাশে বসেছিলেন। লোকটা এসে একদম ক্যাশ টেবিলের সামনে রাখা চেয়ারে বসে পড়ল। আমি প্রথমে ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছে। বয়স হবে ষাটের কাছাকাছি, কিন্তু বসার পর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার সেই দৃষ্টি মনে হচ্ছিল এক রহস্যের গোলক ধাঁধা, যেখানে ঢুকলে আর বের হওয়া যাবে না। আমি অস্বস্তিতে পড়ে গেলাম, বুকের ভেতর কাঁপুনি শুরু হল। অবশেষে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিছু বলবেন চাচা? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভাঙা গম্ভীর কণ্ঠে বলল, আমার তরমুজ লাগবে। তার চেহারা আর পোশাক দেখে মনে হচ্ছিল সে হয়তো একজন হত দরিদ্র মানুষ, হয়তো সাহায্য চাইতে এসেছে। ভাবলাম এক দুইটা তরমুজ নেবে। আমি বললাম, চাচা এখানে তো খুচরা বিক্রি হয় না, আমরা পাইকারি বিক্রি করি। সে ধীরে ধীরে বলল, তোমাদের এই গোটা আরতে মোট কত মন তরমুজ আছে? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। বাবাও এগিয়ে এসে ক্যাশ টেবিলের পাশে দাঁড়ালেন। আমি কাঁপা গলায় বললাম, এই 300 থেকে 350 মন। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল। ঝমঝম শব্দে বৃষ্টি মাটিতে পড়তে লাগল। কালো অন্ধকার আর বিদ্যুতের ঝলকানিতে হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে গেল। অন্ধকারের মধ্যে লোকটা ধীরে বলল, আমার সব চাই। এই কথাটা শুনে শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ 300-350 মন তরমুজ সাধারণত 30-40 জন পাইকার মিলে নেয়, আর এই অচেনা লোক একাই সব কিনতে চায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা এতগুলো তরমুজ আপনি নিয়ে কি করবেন? সে আমার দিকে তাকিয়ে বলল, আমার উত্তরের উপর ভিত্তি করে কি তুমি তোমার তরমুজ বিক্রি করবে? আমি থেমে গেলাম, বললাম, ইয়ে মানে না। এরপর বাবা তার সাথে দরদাম শুরু করলেন, যেহেতু সে পুরো আড়তের তরমুজ একসাথে নেবে, তাই দাম কিছুটা কমই ঠিক করা হল। এবার ওজন করার পালা। কিন্তু বাইরে তখন প্রচন্ড বৃষ্টি আর ঝড়। লেবার বলল, এই বৃষ্টি আর অন্ধকারে আমি মাল ওজন করতে পারব না, আগে বৃষ্টি কমুক। আমরা সবাই রাজি হলাম, ঠিক হলো বৃষ্টি কমলেই কাজ শুরু হবে, কিন্তু বৃষ্টি কখন কমবে কেউ জানে না। বাবা, লেবার আর অন্যরা আরতের এক পাশে গিয়ে বসে রইল, আমি রইলাম ক্যাশ টেবিলে, আর আমার একদম পাশেই নীরবে বসে রইল সেই রহস্যময় লোকটা। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম, কেন যেন মনে হচ্ছিল তার ভেতরে লুকিয়ে আছে এক অজানা ভয়ঙ্কর রহস্য। বৃষ্টির এই সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম, ধীরে ধীরে কথা শুরু করলাম। তারপর হঠাৎ বলেই ফেললাম, চাচা আপনার কথাগুলো আমার কাছে খুব রহস্যময় লাগছে। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, সেই হাসি স্বাভাবিক ছিল না, আমার বুকের ভেতর কৌতূহল আরো বেড়ে গেল। আমি অপেক্ষা না করে আবার বললাম, চাচা যদি কোনো রহস্য থাকে একটু বলেন না, বসেই তো আছি, সময়টাও কেটে যাবে। সত্যি বলতে আমি তখন এতটাই কৌতূহলী হয়ে গিয়েছিলাম যে তার নাম পরিচয় কিছুই জানতে চাইনি। সে ধীরে বলল, সব রহস্য জানতে নেই বাবা, না হলে রহস্যের জালে তুমিও আটকে যাবে। তার এই কথায় আমার গা শিউরে উঠল, কিন্তু কৌতূহল কমল না, বরং আরো বেড়ে গেল। আমি বারবার অনুরোধ করলাম, অবশেষে সে বলল, বলতে পারি তবে একটা শর্ত আছে। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কি শর্ত? সে বলল, আমার রহস্য ততক্ষণে জানতে পারবে যতক্ষণ বৃষ্টি পড়বে, বৃষ্টি থামা মাত্র আমি আর তোমার কোনো অনুরোধ শুনব না। আমি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেলাম, আর সেই রাজি হওয়াটাই যে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে তা জানতাম না। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতাবৃন্দ, দিনাজপুর সদর থেকে আলামিন বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই ঘটনাটি ঠিক চাচা যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই লিখছি। বলছেন চাচা, ১৯৭৯ সালের পয়লা বৈশাখ, ঠাকুরগাঁও জেলার এক দূরবর্তী গ্রাম, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল পুরনো বটগাছ যেটাকে সবাই এড়িয়ে চলত, বিশেষ করে সন্ধ্যার পর। সেই বছর বৈশাখটা ছিল অদ্ভুত রকমের গরম, বাতাসে শুকনো ধুলোর গন্ধ আর কেমন যেন চাপা উত্তেজনা। কিন্তু গরিব দিনমজুর রশিদ আলীর জীবনে এসব ভাবার সময় ছিল না। সকাল থেকে এসে চিন্তায় তার 8 বছরের মেয়ে রীনা জেদ ধরেছে আজ ইলিশ মাছ খাবে। রীনা বলেছিল, সবাই তো পহেলা বৈশাখে ইলিশ খায়, আমরা কেন খাব না? রশিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেনি, টাকার অভাব চিরদিনের সঙ্গী, তবুও সে বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাজারে যাওয়ার মাঝ পথে গ্রামের শেষ মাথায় বটগাছটা পড়ে। লোকজন বলে একসময় এখানে হাট বসত, কিন্তু কয়েকটা অদ্ভুত ঘটনার পর কেউ আর সন্ধ্যার পর আসে না। কিছুক্ষণ হাঁটার পর রশিদ যখন ঠিক বটগাছটার সামনে পৌঁছাল, সেই বটগাছের নিচে রশিদ হঠাৎ দেখল কলাপাতার উপর পাশাপাশি রাখা একজোড়া বড় চকচকে ইলিশ মাছ। মাছ দুটো দেখে রীতিমতো থমকে গেলেন রশিদ। মাছ দুটো এত টাটকা যেন নদী থেকে এই মাত্র তোলা হয়েছে, কিন্তু আশেপাশে কেউ নেই, না কোনো লোকজন, না কোনো লোকের ছায়া। রশিদ কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। গরম বাতাস হঠাৎ থেমে গেল, পাখির ডাক বন্ধ, চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা। তার বুকের ভেতর অকারণ কাঁপুনি শুরু হল। তবু সে ভাবল, হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে। আরো পাঁচ মিনিট অপেক্ষা, কেউ এলো না। দারিদ্র শেষমেশ যুক্তিকে জয় করল। সে মাছ দুটো তুলে নিল। মাছ দুটো স্পর্শ করার সাথে সাথেই বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি শুরু হল। মনে হল কলাপাতার নিচে মাটি ভেজা, যেন অনেকক্ষণ ধরে কিছু পড়েছিল সেখানে। কিন্তু তখন আর সে ভাবেনি কিছু, যুক্তি আর অযুক্তি থেকে নিজেকে দূরে ঠেলে মেয়ের মুখের হাসিটির কথাই ভাবলেন রশিদ, এবং মনের আনন্দে মাছ দুটো নিয়ে ফিরলেন বাড়িতে। মাছ দুটো রশিদের স্ত্রী সালেহার সামনে আনার পরই সালেহার চোখ কপালে উঠে গেল। নিজের স্বামীর আর্থিক অবস্থা জানা আছে তার, এবং সেখান থেকে এই দুটি মাছ যেন এক আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। সালেহা মাছ দুটো হাতে তোলার আগে তার স্বামীর দিকে সন্দেহজনক প্রশ্ন ছুড়ে দিলেন,
এত বড় বড় দুটো মাছ, এত টাকা?
স্ত্রীর এমন প্রশ্ন শুনে একটু মেজাজ হারালেন রশিদ।
তোমার কাজ রান্না করা, আমার কাজ যোগান দেয়া, মাছ এনেছি এটা বড় কথা, কোথা থেকে আনলাম এত কিছু শুনে তুমি কি করবে? তাড়াতাড়ি ভালো করে রান্না করো, আমার ছোট্ট সোনামণিটা মাছ খেতে চেয়েছে।
সন্ধ্যায় ইলিশ রান্না হল। রিনা আনন্দে হাসতে হাসতে খাচ্ছিল। রশিদের স্ত্রী সালেহা বলল,
মাছগুলো কেমন যেন গন্ধ করছে না?
রশিদ বলল,
বরিশাল বা খুলনা থেকে গাড়িতে করে এসেছে, গন্ধ তো থাকবেই।
সবাই খাওয়া শেষ করল। রাত গভীর। বাথরুমে যাবার জন্য উঠে দাঁড়ালেন সালেহা। ঘরের ভেতরটা আধো অন্ধকারে ডুবে। হ্যারিকেনের আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলো যেন থেকেও নেই। মলিন, নিস্তেজ, অস্বস্তিকর। ঘরের মাটির মেঝের দিকে চোখ পড়তেই সালেহার বুক কেঁপে উঠল। ভেজা পায়ের ছাপ, যেন কেউ মাত্রই হেঁটে গেছে। প্রথমে তিনি ভাবলেন রিনা হয়তো পানি ফেলেছে, কিন্তু পরক্ষণেই ভুলটা ধরা পড়ল। ওগুলো মানুষের পায়ের ছাপ নয়, ছাপগুলো অস্বাভাবিক লম্বা, অদ্ভুত রকম সরু, যেন মানুষের নয়, অন্য কিছুর। আরো ভয়ঙ্কর ব্যাপার, পায়ের ছাপগুলো বাইরে থেকে ভেতরে এসেছে, কিন্তু কোথাও ফিরে যায়নি। মনে অজানা অস্বস্তি নিয়ে সালেহা ঘর থেকে বারান্দায় এলেন। বারান্দার পর বিশাল উঠান। উঠানের এক পাশে অন্ধকারে ডুবে থাকা বাঁশঝাড়, অন্য পাশে কাঁচা টয়লেট। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ। দিনের তাপ গিলে খেয়ে রাত যেন অদ্ভুত এক ঠান্ডা ছড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে এক পা দুই পা করে সালেহা বারান্দা থেকে উঠোনে নামলেন। গ্রাম বাংলার নিয়মে বারান্দা একটু উঁচুই হয়, তবু আজ সবকিছু যেন আলাদা লাগছে। আকাশে জ্যোৎস্নার আলো থাকলেও চারপাশে এক অদ্ভুত চাপা অন্ধকার। তিনি টয়লেটের দিকে এগোতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে একটা দুর্গন্ধ নাকে এসে লাগল, পচা। কেমন যেন পচা নদীর পানির গন্ধ, যেন বহুদিনের মৃত কিছু, অথচ আশেপাশে কোনো খাল, ডোবা বা নদী নেই। সালেহার বুক ধরভর করতে লাগল। মনে হচ্ছিল তিনি একা নন, কিছু একটা তাকে ঘিরে আছে। টয়লেটের সামনে পৌঁছাতেই পিছন থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর,
মাছ খাবি না, ইলিশ মাছ?
সেই কণ্ঠ তার স্বামী রশিদের। স্বামীর গলা শুনে স্বস্তি পাওয়ার কথা, কিন্তু আজ সেই গলায় কেমন যেন এক ঠান্ডা শীতলতা। সালেহা ধীরে ধীরে পেছনে ফিরলেন, আর তারপর যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। রশিদ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ মানুষের নয়, পুরো মুখ জুড়ে মাছের আঁশ। ত্বক যেন খসে পড়ে মাছের মতো হয়ে গেছে, চোখ দুটো অস্বাভাবিক স্থির। এই দৃশ্য সহ্য করার মতো শক্তি সালেহার ছিল না। চোখ অন্ধকার হয়ে এল, আর তিনি অচেতন হয়ে গেলেন।
পরদিন সকাল সালেহা নিজের বিছানায় চোখ খুললেন। পাশে বসে রশিদ, চোখে দুশ্চিন্তার ছাপ।
কি হয়েছিল তোমার?
রশিদের প্রশ্ন।
রাতে টয়লেটের সামনে মাছের আঁশ দিয়ে কি করছিলে?
মাছের আঁশের কথা শুনতেই সালেহার মাথায় বজ্রপাতের মতো ফিরে এলো গতরাতের ঘটনা। তিনি সব খুলে বললেন,
সবকিছু।
রশিদ মন দিয়ে শুনলেন, তারপর নিজেকে শক্ত করে বললেন,
মাছটা আনার সময় তোমার মুখটা আমার পছন্দ হয়নি, তুমি তো হাসি মুখে নাওনি, এসব হাজে বাজে চিন্তা করেছ, তাই মনের ভুলে সব দেখছ।
কথাগুলো তিনি বললেন সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তার নিজের বুকেও জন্ম নিয়েছে এক অজানা ভয়, একটা প্রশ্ন, কিছু কি সত্যিই ঘটেছে? এই সব কিছুর মাঝে তাদের মেয়ে একপাশে চুপচাপ বসেছিল, আতঙ্কে তার মুখ ফ্যাকাশে। রশিদ ভেবেছিলেন মায়ের অবস্থা দেখে সে ভয় পেয়েছে। তিনি মেয়েকে কাছে ডাকলেন, সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু মেয়েটা যা বলল তা শুনে রশিদের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ফিসফিস করে বলল,
বাবা, কাল রাতে কেমন পচা গন্ধ আসছিল, গন্ধে আমার ঘুম ভেঙে যায়। আমি সিলিং এর দিকে তাকাই আর দেখি অর্ধেক মানুষ অর্ধেক মাছের মতো একটা জন্তু আমার দিকে রাগ নিয়ে তাকিয়ে আছে।
স্ত্রী আর মেয়ের একসাথে সব কথা শুনে রশিদের আর কিছু বুঝতে বাকি রইল না। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারল অজানা অদৃশ্য এক শত্রুকে সে নিজেই ভুল করে নিজের ঘরে ডেকে এনেছে, আর সে ভুলটা সে ইতোমধ্যেই বুঝে ফেলেছে। এক গভীর চিন্তায় ডুবেছিলেন রশিদ। তিনি বুঝতে পারছিলেন ভুলটা কোথায় হয়েছে, কিন্তু সেই উপলব্ধি যেন তাকে আরো বেশি ভারী করে তুলছিল। স্ত্রী আর সন্তানের অদ্ভুত অবস্থা তার মন ভেঙে দিয়েছে। সবকিছু থেকে দূরে সরে যেতে রশিদ চলে গেলেন সেই বটগাছের কাছে, যেখান থেকে সেই মাছটা তিনি পেয়েছিলেন। গাছটার নিচে গিয়ে ধীরে ধীরে বসে পড়লেন। চারপাশে অদ্ভুত নীরবতা। তিনি বসে বসে ভাবতে লাগলেন, কেন এমন হচ্ছে, কোথায় ভুল করলেন তিনি? ঠিক তখনই রশিদের মনে হতে লাগল তিনি একা নন, আশেপাশে যেন আরো কিছু আছে, অদৃশ্য, নিঃশব্দ কিন্তু উপস্থিত। বটগাছের নিচের সেই জায়গাটার আবহাওয়াও ছিল অস্বাভাবিক। চারপাশে বাতাস নেই, তবু গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে। একটা ঠান্ডা শীতল গভীর অনুভূতি তাকে ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল এই জায়গাটা অন্য কোথাও নিয়ে গেছে তাকে। তার বুকের ভেতরটা কেমন করে উঠল। তবু তিনি নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করতে থাকলেন, কেন এমন হচ্ছে, আমি তো কিছুই দেখিনি, তাহলে শুধু আমার স্ত্রী আর মেয়ের সাথেই কেন? প্রশ্নের পর প্রশ্ন, কোনো উত্তর নেই। সময় গড়াতে গড়াতে বিকেল পেরিয়ে গেল, সন্ধ্যা নেমে এল। অবশেষে ভারী মন নিয়ে রশিদ সিদ্ধান্ত নিলেন এবার বাড়ি ফিরতে হবে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ক্লান্ত পায়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ঢুকেই তিনি বুঝে গেলেন আজ তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সালেহার চোখে স্পষ্ট অস্থিরতা, উদ্বেগ আর চাপা রাগ। তিনি সরাসরি প্রশ্ন করলেন,
তুমি কিন্তু বললে না মাছটা কোথায় পেয়েছিলে, কোথা থেকে কিনেছ সেই মাছটা? আমাদের ঘরে একটা বাচ্চা আছে, তুমি কি লুকোচ্ছ আমার কাছ থেকে?
প্রশ্নগুলো একের পর এক আসছিল। রশিদ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। কথাগুলো তার গলায় এসে আটকে যাচ্ছিল। শুধু শুনে গেলেন, কিন্তু উত্তর দেওয়ার ইচ্ছেটুকুও যেন হারিয়ে ফেলেছেন তিনি। চুপচাপ ঘরে ঢুকে বসে পড়লেন। তারপর সালেহাও ঘরে এলেন, তার কণ্ঠে বিরক্তি আর উদ্বেগ।
কি হল, কিছু বলছো না কেন?
রশিদ ধীরে বললেন,
শরীরটা ভালো না, অযথা প্রশ্ন করো না তো, একটু বিশ্রাম নিতে দাও।
সেদিন আর কাজে যাওয়া হল না। রাত ধীরে ধীরে গভীর হল, আর সেই সাথে রশিদের বুকের ভেতর অজানা ভয় যেন জমাট বাঁধতে লাগল। রাতের খাবার শেষ হল। সালেহার মুখ গোমরা, তিনি এখনো উত্তর খুঁজছেন। রশিদের মুখে স্পষ্ট দুশ্চিন্তা। এই অস্বাভাবিক পরিবেশটা ছোট্ট রিনা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। হঠাৎ করেই রিনা দৌড়ে এসে বাবার পাশে দাঁড়াল, নরম গলায় বলল,
বাবা, আমি যদি ইলিশ মাছ না খেতে যেতাম তাহলে এমন হতো না।
ছোট্ট একটা কথা, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল বিশাল এক ইঙ্গিত। রশিদের বুক কেঁপে উঠল, তিনি তাড়াতাড়ি মেয়েকে জড়িয়ে ধরলেন।
কি বলিস মা, এসব বলতে নেই, কিছুই হয়নি, কেন ভয় পাচ্ছিস? বাবা আছে না? হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছিস। আজ আজ বাবাকে ধরে ঘুমাবে, কিচ্ছু হবে না।
কথাগুলো ছিল সান্ত্বনা, সত্যি নয়। মিথ্যা আশ্বাস দিয়ে নিজের মেয়েকে বুকে নিয়ে শুয়ে পড়লেন রশিদ। ঘরের আলোটা ঠিক আগের রাতের মতোই জ্বলছিল, কিন্তু আজ ঘুম নেই। রশিদ আর সালেহা দুজনেই জেগে আছেন, দুজনেই একই ভয় নিয়ে ভাবছেন। রিনা বুঝতে পারছিল সে যদি না ঘুমায় তাহলে বাবা মা আরো চিন্তা করবে, তাই সে চোখ বন্ধ করে রইল, ঘুমানোর ভান করল। সময় এগোতে লাগল, রাত আরো গভীর হল। একসময় এক এক করে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ রশিদ একটা স্বপ্ন দেখতে শুরু করল। সে দেখল সে ঠিক সেই বটগাছের নিচেই আছে যেখানে বিকেলে বসেছিল, কিন্তু জায়গাটা আগের মতো নেই। চারপাশে অসংখ্য ইলিশ মাছ, অগণিত স্তূপের পর স্তূপ, কিন্তু সেগুলো তাজা নয়, সবগুলো পচে গেছে, গলে গেছে। আর সেই পচা মাছের গন্ধ এতটাই বিকট, এতটাই অসহনীয়, যেন তার বুকের ভেতরটা উল্টে যাচ্ছে। মনে হচ্ছে তার পেটের ভেতরে সবকিছু এখনই বের হয়ে আসবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে নড়তে পারছে না। তারপর সে দেখতে পেল চারপাশে অনেকগুলো মানুষ বসে আছে, তারা সেই পচা মাছগুলো খাচ্ছে লোভে, উন্মত্ততায়, হিংস্র ক্ষুধায়। মানুষগুলো দেখতে মানুষের মতো হলেও আসলে মানুষ নয়, তাদের শরীরের চামড়া মাছের আঁশের মতো পিচ্ছিল, বিকৃত। ঠিক যেমনটা তার স্ত্রী আর সন্তান বর্ণনা করেছিল, তারা কাঁচা মাছ ছিঁড়ে খাচ্ছে, মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, চোখগুলো স্থির, ভয়ঙ্কর, অমানবিক। মনে হচ্ছে তারা বহুদিন ধরে না খেয়েছিল, আর সেই মাছগুলো শেষই হচ্ছে না। যতই খাচ্ছে ততই নতুন মাছ এসে জমা হচ্ছে তাদের সামনে, একটা অভিশপ্ত ভোজ, একটা অন্তহীন ক্ষুধা। হঠাৎ তাদের মধ্যে একজন থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলে তাকালো রশিদের দিকে। তার চোখ এতটাই রাগান্বিত, এতটাই ভয়ঙ্কর, যেন সেই চোখ দিয়ে রশিদকে গিলে ফেলবে। মাছের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে চলছে আগুন। রশিদের বুক জমে গেল, শরীর অবশ হয়ে এল। তারপর এক এক করে সবগুলো মানুষ থেমে গেল, সবাই একসাথে তার দিকে তাকালো। চারদিক নিস্তব্ধ, শুধু তাদের দৃষ্টি। আর তারপর এক বিকৃত, অদ্ভুত নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে তারা একসাথে বলতে শুরু করল,
আমাদের হক খেয়েছিস, এর পরিণাম অনেক ভয়াবহ হবে, অপেক্ষা কর।
কণ্ঠগুলো চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগল, বটগাছের পাতাগুলো যেন হঠাৎ জোরে দুলে উঠল, চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে গেল। আর সেই মুহূর্তে রশিদ অনুভব করল, এটা শুধু স্বপ্ন নয়, এটা যেন কোনো সতর্কবার্তা, কোনো অজানা শাস্তির শুরু। তারপর হঠাৎই রশিদের ঘুম ভেঙে গেল একটা তীব্র কাঁপানো চিৎকারে।
আহ বাবা,
রশিদ ধরমর করে উঠে বসল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেছে, বুকের ভেতরটা ধকধক করছে, স্বপ্নের ভয়াবহ দৃশ্য এখনো চোখের সামনে ভাসছে। রিনা বিছানার উপরে কাতরাচ্ছে, পেট চেপে ধরে ছটফট করছে, তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠছে।
বাবা, পেটটা জ্বলছে।
রশিদের মাথা কাজ করা বন্ধ করে দিল, তিনি তাড়াতাড়ি মেয়ের মাথায় হাত দিলেন, জ্বরের শরীর পুড়ে যাচ্ছে, কপাল ঘামে ভিজে একাকার। মনে হচ্ছে শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে সে। রিনা ছটফট করছে, কাঁপছে, শ্বাস নিচ্ছে দ্রুত দ্রুত। সেই দৃশ্য দেখে
রশিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার নিজের শরীরও ঘামে ভিজে গেছে। স্বপ্নের আতঙ্ক আর বাস্তবের এই ভয়াবহতা দুটো মিলিয়ে তিনি যেন স্তব্ধ হয়ে গেছেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। মাথার ভেতরটা ঝাপসা হয়ে যাচ্ছে। পর্ব দুই। সালেহা এক কোণে বসে আছে। তার চোখ বিস্ফারিত, মুখ ফ্যাকাশে, ভয়ে তার গলার স্বর যেন হারিয়ে গেছে। তিনি কিছু বলতে পারছেন না, শুধু কাঁপা কাঁপা চোখে তাকিয়ে আছেন নিজের সন্তানের দিকে। ঘরের ভেতর তখন এক অজানা আতঙ্ক, একটা অদৃশ্য চাপ, একটা নিঃশব্দ ভয় যেন চারিদিক থেকে তাদের ঘিরে ধরেছে। হঠাৎ করে সালেহার নিস্তব্ধতা যেন এক অজানা অশুভ শক্তিতে রূপ নিল। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এল, এমন নীরবতা যা কানের তালা লাগিয়ে দেয়। রশিদ কাঁপা কাঁপা গলায় বলতে লাগল,
কি ব্যাপার, ওখানে বসে আছো কেন? মেয়েটাকে ধরো, আমাকে সাহায্য করো।
সালেহা উত্তর দিল না। সে মাথা নিচু করে ঘরের এক কোণায় বসে রইল, একেবারে নিশ্চুপ, পাথরের মতো। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, আর সেই মুহূর্তে দেখা গেল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি। সালেহা যখন তার স্বামীর দিকে তাকাল, রশিদের বুকটা কেঁপে উঠল। তার চোখ দুটো একদম ফাঁকা, জীবন্ত অথচ প্রাণহীন। পরক্ষণে আচমকা মাটিতে টিকটিকির মতো শুয়ে পড়ল। তার ঠোঁটে পেকে গেল অস্বাভাবিক এক হাসিতে, এত বিকৃত, শীতল, হিম শীতল হাসি। আর তারপর সে টিকটিকির মতো হেঁটে হেঁটে এগিয়ে আসতে লাগল তার স্বামী আর ছোট্ট মেয়ের দিকে। রশিদের বুকের ধরফরানিটা থেমে যাওয়ার উপক্রম। ঠিক তাদের একেবারে কাছাকাছি এসে সালেহা থেমে গেল। তারপর ভাঙা কর্কশ অচেনা কণ্ঠে বলল,
মাছ খাবি না, ইলিশ মাছ?
এই কথা শুনেই রশিদের শরীর জমে বরফ হয়ে গেল। মাথার ভেতর যেন বজ্রপাত হল। রক্ত চলাচল হঠাৎ তীব্র হয়ে উঠল। তার চিন্তায় তখন একটাই বিষয়, তার ছোট্ট মেয়ে। এক মুহূর্ত দেরি না করে সে মেয়েটিকে কোলে তুলে নিল আর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। দৌড়াতে লাগল অন্ধের মতো, পেছনে না তাকিয়ে। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। তারপর চারদিক অন্ধকার, সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকাল, গ্রামের মানুষজন খুঁজে পেল রশিদ আর তার মেয়েকে। একটা ফাঁকা জমির মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল তারা। জ্ঞান ফেরার পর রশিদ দেখল সে নিজের বাড়িতে শুয়ে আছে। চারপাশের লোকজনের ভিড়, চোখে আতঙ্ক, মুখে ফিসফাস। একপাশে বসে সালেহা কাঁদছে। রশিদের জ্ঞান পুরোপুরি ফিরল, কিন্তু তার মেয়ের জ্ঞান এখনো ফেরেনি। সালেহা কান্না জড়িত কণ্ঠে বলল,
আমাদের মেয়েকে নিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? ক্ষেতের মাঝখানে কি করছিলে? আমাকে একা রেখে গেলে কেন? সকালে ঘুম ভাঙলে দেখি আমি মেঝেতে শুয়ে আছি। আমার পুরো শরীরে আঁচড়ের দাগ, ঘরের সব জিনিসপত্র লন্ডভন্ড। কি হচ্ছে সব, উত্তর দাও।
এই কথাগুলো শুনে আশেপাশের লোকজনের কৌতূহল আরো বেড়ে গেল। সবাই এখন রশিদের দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। রশিদ মাথা নিচু করে বলল,
আমি কিছুই জানি না।
তার কণ্ঠে ভয়, বিভ্রান্তি আর অসহায়ত্ব স্পষ্ট। রশিদ উঠে বসল। তারপর তাড়াতাড়ি গ্রামের একজন ডাক্তার খুঁজতে বের হল, মেয়ের জ্ঞান ফেরাতে হবে। কিছুক্ষণ পর ডাক্তার এল। ডাক্তার মেয়েটাকে পরীক্ষা করে বলল,
দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে।
এরপর ডাক্তার মুখ দিয়ে স্যালাইন প্রবেশ করানোর চেষ্টা করল। ঠিক তখনই হঠাৎ করে মেয়েটির জ্ঞান ফিরে এল। ঘরের ভেতরে যেন একটু স্বস্তির বাতাস বইল। দুপুর গড়িয়ে এল। হঠাৎ রশিদের স্ত্রী এসে তার সামনে বসে পড়ল। তার চোখে আতঙ্ক, রাগ আর অদ্ভুত এক দৃঢ়তা। সে বলল,
তুমি সেই ইলিশ মাছটা কোথায় পেয়েছ বলো? সেই মাছটা খাওয়ার পর থেকেই আমাদের সাথে এসব হচ্ছে।
তার কণ্ঠ কঠোর হয়ে উঠল,
তুমি যদি না বলো, আজই আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাসায় চলে যাব, তোমাকে বলতেই হবে।
স্ত্রীর চাপে পড়ে রশিদার লুকাতে পারল না। তার বুক কাঁপছে, গলা শুকিয়ে গেছে। গম্ভীর কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল,
ইলিশগুলো আমি গ্রামের ওই বটগাছটার নিচে পেয়েছিলাম কুড়িয়ে।
এই কথা শুনে সালেহার চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের স্বরে বলল,
কি বললে? তুমি কুড়িয়ে পাওয়া ইলিশ মাছ এনেছ
বটগাছের নিচ থেকে? ঘরের ভেতর আবার নেমে এলো সেই অশুভ নীরবতা। রশিদের মুখে আর কোনো উত্তর নেই, সে শুধু চুপ করে বসে রইল। অনেকক্ষণ নীরব থাকার পর রশিদ ধীরে ধীরে মাথা তুলল। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভেতরে লুকোনো এক কঠিন দৃঢ়তা। যা ভুল হওয়ার হয়ে গেছে, এখন সব ভেবে লাভ নেই। এখন ভাবতে হবে সামনে কিভাবে এই অদৃশ্য বিপদের মোকাবেলা করব।
এই কথা শুনে সালেহা ভেঙে পড়ল না, বরং আরো ভয়ঙ্কর এক সত্য উচ্চারণ করল,
মোকাবেলা? কিসের মোকাবেলা করবা?
যারে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যে আঘাত করতে পারে তাকে?
রশিদ এবার চোখে এক অদ্ভুত জেদ নিয়ে বলল,
আমি যতদিন বেঁচে আছি তোমার আর আমার মেয়ের গায়ে আঁচড় পড়তে দেব না, তুমি ভয় পেও না। আজই আমি খাটু কবিরাজের কাছে যাব।
পাশের গ্রামের সেই কিংবদন্তি মানুষ খাটু কবিরাজ, গ্রামবাসীর মুখে মুখে তার নাম। কেউ বলে তিনি রোগ সারান, কেউ বলে তিনি অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করেন। জিন ভূত থেকে শুরু করে এমন কোনো ব্যাধি নেই যার চিকিৎসা তার কাছে নেই। সেই ভয়ঙ্কর সমস্যার সমাধান খুঁজতে রশিদ ছুটে গেল তার একমাত্র বিশ্বাসযোগ্য বন্ধু বেলালের কাছে। শৈশব থেকে একসাথে বড় হওয়া, সুখ দুঃখের সঙ্গী এই দুই বন্ধু কখনো কিছু লুকায় না একে অপরের কাছ থেকে। সব কথা শুনে বেলাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভারী কণ্ঠে বলল,
তুই অনেক বড় ভুল করে ফেলছিস, আগে বললে পারতি। যা হইছে হইছে, এখন আর দেরি না করে খাটু কবিরাজের কাছে যাই, চল।
যেমন কথা তেমন কাজ। সন্ধ্যা নামার আগ মুহূর্তে আলো আর অন্ধকারের মাঝামাঝি সেই অস্বস্তিকর সময়ে রশিদ, বেলাল, সালেহা আর তাদের মেয়েকে নিয়ে পৌঁছে গেল তারা খাটু কবিরাজের বাড়িতে। বাড়িতে ঢুকতেই তারা থমকে গেল। কবিরাজ যেন আগে থেকেই সব জানতেন। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন অপেক্ষায়। হঠাৎ তিনি হাত তুলে সালেহাকে থামালেন,
তুমি বাইরে থাকো।
কথাটা শুনে সালেহার বুক কেঁপে উঠল। রশিদও অবাক হয়ে তাকিয়ে রইল। কবিরাজ আবার বললেন,
তুমি, তোমার বন্ধু আর তোমার মেয়েকে নিয়ে ভেতরে এসো।
তারা ঢুকল সেই রহস্যময় ঘরে। ঘর নয়, যেন এক অদৃশ্য শক্তির আস্তানা। মেঝে ছাড়া কিছু নেই, চারিদিকে ছড়ানো মোমবাতি, লোহার টুকরো, তাবিজ, অদ্ভুত সব সরঞ্জাম। বাতাস ভারী, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মেঝেতে বসতেই হঠাৎ বজ্রের মতো গর্জে উঠল কবিরাজের কণ্ঠ,
অনেক বড় ভুল করেছিস, আর বাইরে যে দাঁড়িয়ে আছে সে তোর স্ত্রী না, সে এক শয়তান।
কথাটা শুনেই রশিদের বুকের ভেতর যেন কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। তবু কষ্ট করে বলল,
হুজুর, ও তো আমার স্ত্রী।
কবিরাজ ধীরে মাথা নাড়লেন,
তোর স্ত্রী ঠিকই আছে, কিন্তু তার ভেতরে যা আছে তা শয়তান। তার শরীর এখন ওদের আস্তানা, ওকে ভেতরে আনলে চিকিৎসা করা যেত না, কারণ সে সব চিনে যেত।
রশিদের মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না, কাঁপতে কাঁপতে বলল,
আমার স্ত্রী, আমার মেয়ের কিছু হবে না তো?
কবিরাজের চোখে অদ্ভুত ছায়া নেমে এল।
তুই এক যুদ্ধ শুরু করেছিস, এই যুদ্ধ ছোট না, এটা ইফ্রিতের বিরুদ্ধে যুদ্ধ।
ইফ্রিত?
বেলাল কাঁপা গলায় জিজ্ঞেস করল। কবিরাজ ধীরে বললেন,
শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী জিন। আমি জানি না আমি জিততে পারবো কিনা, তবে চেষ্টা করব। কিন্তু মনে রাখ, এই লড়াইয়ে ঝুঁকি আছে জীবনের।
তার পর তিনি একটা কাঁচের বোতল রশিদের হাতে দিলেন। এই পানি, এটা তোর স্ত্রীর গোসলের পানির সাথে মেশাবি, তোরা সবাই ব্যবহার করবি, আর এই তাবিজ সবসময় গায়ে রাখবি। বিলালের দিকে তাকিয়ে বললেন, তোকে ওরা আক্রমণ করতে পারে, সাবধানে থাকিস তুইও। সবশেষে বললেন, আজ যা, তিন দিন পর আবার আসবি। ঘর থেকে বের হয়ে রশিদের বুক হঠাৎ ধক করে উঠল। সালেহা নেই। হঠাৎ বৃষ্টি থেমে গেল, চারপাশ যেন এক অদ্ভুত নিরবতায় ঢেকে গেল। না কোনো ফোঁটার শব্দ, না বাতাসের শোঁ-শোঁ আওয়াজ, সবকিছু অস্বাভাবিকভাবে শান্ত। কিন্তু আমার ভেতরটা অস্থির, অজানা এক কৌতূহল আর চাপা অস্বস্তিতে ভরে উঠল আমার মন। ভেতরে ভেতরে বলতে লাগলাম, এমন সময় বৃষ্টি থামল কেন? আর একটু চললে তো পুরো ঘটনা শোনা যেত। ঠিক তখনই পাশ থেকে বাবার কণ্ঠ, বৃষ্টি থেমেছে, মাল ওজন দেওয়া শুরু করো, গাড়িতে লোড দিতে হবে, ওরা অনেক দূর যাবে। কথা শেষ হতেই লেবাররা এগিয়ে এলো, ডিজিটাল ওয়েট মেশিনের সামনে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে চাচা আমার দিকে তাকালেন। ওই দৃষ্টিটা সাধারণ ছিল না, চোখের ভেতর একটা ইঙ্গিত লুকোনো, যেন তিনি নিঃশব্দে বুঝিয়ে দিলেন তার শর্ত অনুযায়ী বৃষ্টি থামার সাথে গল্পও থেমে গেছে। আমি চাচার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে মনে শুধু চাইছিলাম বৃষ্টি আবার শুরু হোক। লেবার যখন মেশিনের সুইচ অন করতে গেল, ঠিক তখনই হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হল। তারপরই ঝমঝম করে নামল বৃষ্টি। মনে হল কেউ যেন একসাথে সবকিছু আবার চালু করে দিল। মনটা একটু আনন্দে ভরে উঠল। আমি বললাম, চাচা আপনি বসেন, বৃষ্টি থামলে তারপর আপনার মাল মাপব, বেশি দেরি হবে না। এইবার আর ক্যাশ টেবিলে গেলাম না, চাচার পাশে একটা চেয়ার টেনে বসলাম। বৃষ্টির শব্দে চারপাশ ঢেকে গেল, পরিবেশটা আবার আগের মতো হয়ে উঠল। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, চাচা রশিদের স্ত্রী সালেহার কি হয়েছিল? চাচা আবার বলতে শুরু করলেন। চারপাশে নিস্তব্ধতা, ভয়ে বুক শুকিয়ে গেল রশিদের। পেছনে তাকাতেই কবিরাজ দাঁড়িয়ে, ভয় পাস না, তুই কি মনে করেছিস ওকে আমি একা দাঁড়িয়ে রেখে দেব? ওকে একা ছেড়ে দিলে ওর ক্ষতি হতো, আমার এক জিন দিয়ে আমি ওকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছি। সামনে এগো ভাবি। তারা হাঁটতে লাগলো। কিছুদূর যেতেই হঠাৎ সালেহা দাঁড়িয়ে, কিন্তু তার চোখে এক অদ্ভুত চাহনি। সে বলল, তুমি হঠাৎ কোথায় গেলে? তুমি তো আমার সামনে হাঁটছিলে, কথা বলছিলাম, একটা উত্তর দিলে না। রশিদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝে গেল কিছু একটা তার রূপ নিয়ে হাঁটছিল। সে কিছু না বলে বলল, চলো পরে বলব। রাস্তা দুই ভাগ হয়ে গেল, একদিকে বেলালের বাড়ি, একদিকে রশিদের। বিদায়ের সময় বেলাল বলল, কিছু হলে আমার কাছে চলে আসিস। রশিদ কিছু না বলে মাথা নাড়ল। বাড়িতে ফিরে এসে সে শুধু বলল, এই তাবিজগুলো পরে নাও, মেয়েকেও পড়াও। রাত নেমে এলো, সবকিছু শান্ত, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল আরো ভয়ঙ্কর এক অন্ধকার। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু না, এটা কেবল শুরু। সেই রাতটা অদ্ভুতভাবে শান্ত ছিল। রশিদ আর তার স্ত্রী সালেহা দুজনেই গভীর ঘুমে ডুবে, যেন সবকিছু স্বাভাবিক, কিছুই ঘটেনি। কিন্তু সেই শান্তির ভোর বেশিক্ষণ টিকল না। হঠাৎ সকাল হতেই দরজায় কড়ানোর শব্দ। রশিদ দরজা খুলতেই জমে গেল তার বুকের রক্ত। দরজার সামনে দাঁড়িয়ে বেলাল, কিন্তু তাকে দেখে মানুষ মনে হচ্ছিল না। মুখ জুড়ে আঁচড়ের দাগ, শরীর জুড়ে কালচে ছাপ, যেন কেউ রাত ভর নির্দয়ভাবে পিটিয়েছে তাকে। রশিদ কিছু বলার আগেই বেলাল তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল।
ওরা আমাকে মেরে ফেলত রে, চল এখনই চল, কবিরাজের কাছে যেতে হবে, সময় নেই।
রশিদ থমকে গেল।
কি হয়েছে আগে বল।
বেলাল মাথা নেড়ে বলল, সব বলার সময় নেই, আগে চল। স্ত্রী সালেহা ও মেদিনাকে বাসায় রেখে রওনা দিলেন রশিদ কবিরাজের বাসার উদ্দেশ্যে। পথে যেতে যেতে বেলাল ফিস ফিস করে বলল,
গত রাতে তাবিজটা পড়িনি, ভুল করেছি, রাতে গভীর হলে দেখি আমার মাথার ওপর কালো কিছু ঘুরছে, তিন চারটা ছায়া কানের কাছে ফিস ফিস করছে, তারপর একটা
গলা চেপে ধরল আর বাকিগুলো আমাকে মারতে লাগলো।
বিলালের চোখ ভয়ে কাঁপছিল, চিৎকার করতে পারছিলাম না, একদম শব্দ বের হচ্ছিল না। তারপর আর কিছু মনে নেই।
একটু থেমে সে আবার বলল,
সকাল থেকে বাসা ভরে গেছে পচা মাছের গন্ধে, কেউ থাকতে পারছে না।
কবিরাজের বাড়ির একটু আগেই একটা ছোট জঙ্গল পড়ে, দুপাশে ঘন গাছ, মাঝখানে সরু রাস্তা। ঠিক সেই জায়গায় গিয়ে রশিদের পা থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে সালেহা, কাঁদছে।
রিনা খুব অসুস্থ, তোমার যাওয়ার পর থেকেই ওর এই অবস্থা, তাড়াতাড়ি চলো।
রশিদের মাথা কাজ করা বন্ধ করে দিল, সে শুধু বলল,
কোথায় রিনা?
সালেহা হাত দেখিয়ে বলল,
এই পাশেই, চলো।
তারা দুজনই তার পিছু নিল, কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। অনেকটা পথ হেঁটে গেল, কোথাও রিনার দেখা নেই। হঠাৎ বেলাল থেমে ফিসফিস করে বলল, তোর স্ত্রীর পায়ের দিকে তাকা। রশিদ তাকাতেই বুক কেঁপে উঠল। সামনে হাঁটছে সালেহা, কিন্তু মাটিতে তার পায়ের কোনো স্পর্শ নেই। মুহূর্তেই সব পরিষ্কার হয়ে গেল, তারা থেমে গেল, আর সেই মুহূর্তে সামনে সালেহাও থেমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকাল, তার মুখটা দেখে রশিদ আর বেলাল দুজনেই জমে গেল। মানুষের মুখ না, একটা বিকৃত কালো চেহারা, চোখ নেই, ফাঁকা গর্ত, মুখ জুড়ে মাছের আঁশের মতো দাগ, আর সেই অসহ্য পচা মাছের গন্ধ। দুজনেই এক মুহূর্ত দেরি করল না, পেছন ফিরে ধান পরে দৌড়। পেছনে সেই পিশাচেরই তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে রশিদের মনে পড়ল তার কাছে তাবিজ আছে, সে হঠাৎ থেমে গেল।
তুই পালা,
চিৎকার করে বলল বেলালকে। বেলাল দ্বিধায় পড়লেও শেষমেশ দৌড়ে পালাল। বিশাল ফাঁকা মাঠে দাঁড়িয়ে রশিদ, সামনে সেই ভয়ঙ্কর পিশাচিনি, চারপাশে হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। রশিদ কাঁপা গলায় বলল,
কি চাস তুই, কেন আমাদের ক্ষতি করছিস?
পিশাচিনি কোনো উত্তর দিল না। সে আক্রমণ করতে এগিয়ে এলো, কিন্তু পারল না, তাবিজের শক্তিতে যেন আটকে যাচ্ছে। ঠিক তখনই রশিদের পাশে এসে দাঁড়ালো তার মেয়ে রিনা। রিনাকে দেখে কিছুক্ষণের জন্য থেমে গেল রশিদ। নরম স্বরে রিনা বলল,
বাবা, তাবিজটা ফেলে দাও।
রশিদের বুক কেঁপে উঠল।
রিনা, তুই পালা।
রিনা শান্ত গলায় বলল,
আমার কিছু হবে না, আমি তাবিজ ফেলে দিয়েছি। ওইটাই খারাপ, ওই কবিরাজ ভালো না বাবা, তুমিও ফেলে দাও।
এক মুহূর্তের জন্য রশিদের মন নরম হয়ে গেল, সে তাবিজটা খুলে ফেলল। আর ঠিক তখনই রিনা বাতাসে মিলিয়ে গেল। রশিদের চোখের সামনে সব ভেঙে পড়ল, পিশাচিনি এবার ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল সাপ কোথা থেকে এসে রশিদকে ঘিরে ধরল, ফনা তুলে দাঁড়িয়ে রইল পিশাচিনির সামনে। সাপের চোখে ভয়ঙ্কর ক্রোধ, কয়েক সেকেন্ড নিঃশব্দ সংঘর্ষ, তারপর পিশাচিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রশিদ মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর বেলাল আর কবিরাজ এসে পৌঁছাল। তারা দেখল রশিদ অচেতন হয়ে পড়ে আছে। ধীরে ধীরে তার জ্ঞান ফেরানো হল। চোখ খুলতেই সে হাঁপড়ের মতো করে শ্বাস নিতে লাগল, চারপাশটা ঝাপসা, মাথা ঘুরছে। হঠাৎই সে উঠে বসে চিৎকার করে বলল,
আমার স্ত্রী, আমার মেয়ে, ওরা কোথায়, ওদের কি হয়েছে?
কবিরাজ শান্ত গলায় বলল,
ভয় পেও না, আমি আমার পালিত জিন পাঠিয়েছিলাম, ওরা এখন নিরাপদে আছে।
রশিদের বুকের চাপা দমটা একটু যেন কমল, কিন্তু ভয়টা রয়ে গেল। তিনজন দ্রুত কবিরাজের বাড়ির দিকে রওনা দিল, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। কবিরাজের চিকিৎসার ঘরটা সম্পূর্ণ লণ্ডভণ্ড, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে তাবিজ, কাগজ, ভাঙা পাত্র, দেয়ালে যেন আঁচড়ের দাগ, যেন ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটেছে। কবিরাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন,
সারা রাত যুদ্ধ করেছি, সব শেষ করে দিয়েছে।
তার গলায় ক্লান্তি, চোখে ভয়।
এখন আমার হাতে কিছু নেই, আমার ওস্তাদের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
রশিদ আর দেরি করল না, আগে আমার বাড়ি চলুন, ওরা ঠিক আছে কিনা দেখি।
তিনজন আবার রওনা দিল। রশিদের বাড়ি পৌঁছে তারা যা দেখল সবকিছু স্বাভাবিক। এই স্বাভাবিকটাই বরং অস্বাভাবিক লাগছিল। কবিরাজ গম্ভীর গলায় বললেন,
সময় নেই, এখনই বের হতে হবে, এখানে থাকা নিরাপদ না।
সালেহা ভীত গলায় জিজ্ঞেস করল,
আমরা কোথায় যাব? রশিদ সংক্ষিপ্ত উত্তর দিল, এখান থেকে দূরে, এখনই। কবিরাজ বললেন, আমার ওস্তাদ হাজি মোল্লা, ওনার কাছে যেতে হবে। রশিদের গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তার বসবাস। সে সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, একটা ভ্যান ঠিক করা হলো। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। এক ভ্যানে সবাই উঠল, সালেহা, রশিদ, ছোট্ট ডিনা, বেলাল আর কবিরাজ। পুরো পথটা জুড়ে একটা চাপা ভয়, কেউ জোরে কথা বলছে না, মাঝে মাঝে শুধু চাকার শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ। কবিরাজ বললেন, ভয় পেও না ওস্তাদ, আমাদের জন্য শক্তিশালী জিন পাঠিয়েছেন, পথ নিরাপদ থাকবে। রশিদ হঠাৎ প্রশ্ন করল, আপনার যে জিনটা আমার স্ত্রীকে পাহারা দিচ্ছিল সে কোথায়? কবিরাজ চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ পরে নিচু গলায় বললেন, সে তার দায়িত্ব পালন করেছে নিজের জীবন দিয়ে। সবাই নিস্তব্ধ হয়ে গেল। এখন বিপদ শুধু তোমাদের না, আমাদের সবার। রশিদের চোখে পানি চলে এলো, সে বিড়বিড় করে বলল, আমি কি অপরাধ করেছিলাম, শুধু দুটা ইলিশ মাছ এনেছিলাম। তার কণ্ঠে অসহায়তা। কবিরাজ ধীরে বললেন, সব জিনিস মানুষের জন্য না বাবা, ওটা সাধারণ মাছ ছিল না, ওটা ছিল ওদের জন্য দেয়া সাদকা, চুক্তির অংশ। তুই ওদের হক মেরে ফেলেছিস। এই কথায় বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। অর্ধেক পথ গিয়ে ভ্যান বদলাতে হল। সন্ধ্যা নেমে এলো, আকাশে আলো কমে আসছে, চারপাশে অন্ধকার ঘন হচ্ছে। অবশেষে তারা পৌঁছালো হাজি মোল্লার বাড়িতে, কিন্তু গিয়ে তারা হতবাক। রশিদ আর বেলাল ভেবেছিল একজন বড় কবিরাজ নিশ্চয়ই বিশাল বাড়ি থাকবে, কিন্তু এখানে বিশাল খোলা জমির মাঝে একটি মাত্র ছোট মাটির ঘর, নির্জন, নিঃসঙ্গ। লোকমুখে শোনা এই মানুষ নিজের জীবন মানুষের উপকারে উৎসর্গ করেছেন। কবিরাজ ভেতরে ঢুকে গেলেন, কিছুক্ষণ পর বের হয়ে এলেন, তোমরা ভেতরে এসো। ঘরের ভেতরে ঢুকেই তারা থমকে গেল। চারপাশে তীব্র কিন্তু অদ্ভুত শান্ত এক আতরের গন্ধ। ঘরের ভেতরে প্রায় কিছুই নেই, এক করে কাঠের তক্তা, তাতে কিছু জিনিস রাখা, বাকি পুরো ঘর ফাঁকা। একটা হ্যারিকেনের ক্ষীণ আলোয় সবার মুখ আধো আধো দেখা যাচ্ছে। রশিদ ভেতরে ঢুকেই হাজি মোল্লার পায়ে লুটিয়ে পড়ল, হুজুর আমাদের বাঁচান, আমরা শেষ হয়ে যাচ্ছি। হাজি মোল্লা শান্ত ভারী গলায় বললেন, বাঁচানোর মালিক আমি না, ওপরওয়ালা, আমি শুধু একটা মাধ্যম। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই যেই মাছ খেয়েছিস ওটা সাধারণ কোনো মাছ ছিল না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এল। হাজি মোল্লার চোখ তুলে তাকালেন, ওটা ছিল জিনদের সাথে এক শক্তিশালী কালো জাদুকরের চুক্তির অংশ। পরপদিন হাজি মোল্লা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তার চোখে অদ্ভুত এক কঠোরতা। তিনি ধীরে ধীরে বললেন, তোদের গ্রামের কালামানিক, নামটা উচ্চারণ করার সাথে সাথে ঘরের ভেতর যেন হিম শীতলতা নেমে এল, এই সব কিছুর মূলে সেই। রশিদ, বেলাল, খাটু কবিরাজ তিনজনই একে অপরের দিকে তাকাল। কালামানিক, এই নামটা তাদের অচেনা না, গ্রামের সবাই তাকে ভয় পায়, সে কারো সাথে মেশে না, কাউকে কিছু বলে না, একা থাকে। আর একটা কথা সবাই জানে, তার নজরে যে পড়ে তার বিপদ অনিবার্য। রশিদের গলা শুকিয়ে গেল, কাঁপা কাঁপা স্বরে বলল, হুজুর আমি তো কালামানিকের কিছু করিনি। ওর কিছু করিসনি, কিন্তু তুই ওর কাজে বাধা দিয়েছিস। হাজি মোল্লা এবার নিচু গলায় বললেন, ও ইফরিতকে বশে আনতে চায়, তাই ও ইফরিতের পূজা করে। এই কথাটা শুনে বেলাল অবাক হয়ে বলল, ইফরিত? হাজি মোল্লা বললেন, 7 দিনে 7 ধরনের সদকা, এই নিয়মে সে কাজ করছিল, প্রতিদিন এক একটা জিনিস, এক একটা বলি, এইভাবে ধীরে ধীরে ইফরিতকে নিজের নিয়ন্ত্রণে আনত। তিনি একটু থামলেন, তারপর রশিদের দিকে তাকিয়ে বললেন, 3য় দিনের সদকায় তুই বাধা দিয়েছিস। রশিদের মাথায় যেন বাজ পড়ল। ইলিশ মাছ, সে ফিস ফিস করে বলল,
ওই মাছ, ওটা সাধারণ মাছ না, চুক্তির অংশ। তুই সেটা নিয়ে এসেছিস, খেয়ে ফেলেছিস।
রশিদের বুক ধক করে উঠল।
এই কারণেই
হাজি মোল্লার গলা আরো ভারী হয়ে উঠল।
কালামানিক তোদের পেছনে ওদের লাগিয়ে দিয়েছে।
বাতাস ভারী হয়ে গেল, মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ শ্বাস নিচ্ছে অথচ দেখা যাচ্ছে না। হাজি মোল্লা বললেন,
ও তোদেরকে শান্তিতে থাকতে দেবে না, তোরা বাসায় ফিরতে পারবি না, আমি তোদের এখানে ডেকে এনেছি, এটাও সে জানে।
এই কথাটা শোনার পর সবার শরীর যেন ঠান্ডা হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। রশিদ ধীরে ধীরে চারপাশে তাকালো, হঠাৎ তার মনে হল ঘরের কোনায় অন্ধকারের ভেতরে কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ তাদের কথা শুনছে। হাজি মোল্লা গভীরভাবে সবার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি এমন কিছু জানেন যেটা শুনলে কারো হৃদয় কেঁপে উঠবে। ধীরে ধীরে তিনি বললেন,
কাল অমাবস্যার রাত, কালই ওর সব শেষ সৎকা, সাত দিনের সাধনার শেষ ধাপ।
হ্যারিকেনের আলোটা হঠাৎ কেঁপে উঠল।
যদি কালামানিক এই সৎকাটা দিতে পারে তাহলে ইফ্রিত পুরোপুরি ওর নিয়ন্ত্রণে চলে যাবে।
তার গলা আরো নিচু কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠল।
তখন ও আর মানুষ থাকবে না, ও হয়ে উঠবে এমন এক শক্তির অধিকারী যাকে থামানো কারো পক্ষে সম্ভব না।
সালেহা মেয়েকে বুকে জড়িয়ে ধরেছে শক্ত করে। হাজি মোল্লা এবার সোজা হয়ে বসলেন।
আর তখন শুধু তোদের না, আমাদের সবাইকে মরতে হবে। তাই যেভাবেই হোক কাল রাতে ওকে আটকাতে হবে, আমাদের ইফ্রিতদের সাথেও চুক্তি করতে হবে।
রশিদ অবাক হয়ে তাকাল। চুক্তি?
হ্যাঁ, ওরা শুধু শক্তি না, ওদের নিয়ম আছে, ওদের দাবিও আছে। যদি ঠিকভাবে বলা যায় তাহলে ওরা শান্তও হতে পারে।
হঠাৎ বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে হ্যারিকেনের আলোটা দুলিয়ে দিল, ঘরের ছায়াগুলো দেয়ালে বিকৃত হয়ে উঠল। হাজি মোল্লা ধীরে ধীরে বললেন,
কিন্তু একটা কথা মনে রাখিস, কালামানিক এখন আর আগের মতো নেই, ও অনেক অনেক দূরে গিয়ে গেছে, ওকে আটকানো সহজ হবে না।
রশিদ মুঠো শক্ত করে ফেলল, তার চোখে ভয় কিন্তু তার থেকেও বেশি কিছু একটা মরিয়া দৃঢ়তা। হাজি মোল্লা শেষবারের মতো বললেন,
কাল রাতে ওই বটগাছের নিচে আমাদের সবার লড়াই করতে হবে।
এই বলে চাচা একটু থামলেন, তার গলা শুকিয়ে গেছে, হালকা কাশলেন দুই একবার। আমি চারপাশে তাকালাম, মাথাটা যেন ঘুরে উঠল। একটু আগেও তো রোদ বৃষ্টি চলছিল, আর এখন সব থেমে গিয়ে চারিদিক অদ্ভুত শান্ত। ঘটনার ভেতরে এতটাই ডুবে গিয়েছিলাম যে সকাল আটটা কখন পেরিয়ে দুপুর ১২টা বেজে গেছে, টেরই পাইনি। পাশে তাকিয়ে দেখি আমার বাবা আর অন্য লেবাররা সবাই কাজ ফেলে বসে আছে, চুপচাপ তারা মন দিয়ে চাচার কথা শুনছিলেন, যেন আমরা সবাই এক অন্য জগতে চলে গিয়েছি। চাচা উঠে দাঁড়িয়ে বললেন,
আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে।
আমি একটু অনুরোধের চোখে তার দিকে তাকালাম,
চাচা এভাবে রেখে চলে যাবেন, শেষটা বলে যান, না হলে আজ রাতে ঘুমোতে পারবো না।
চাচা হালকা হাসলেন,
সবকিছু শুরুতেই শেষ হয়ে যায় না বাবা, অপেক্ষা করতে শেখো। পঞ্চগড় থেকে এসেছি বাবা, দূরের পথ, তরমুজগুলো ওজন করো, আমাকে একটা গাড়ি ভাড়া করতে হবে, এগুলো নিয়ে গিয়ে ওখানে বিক্রি করতে হবে।
আমি আর কিছু বলতে পারলাম না, বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। আমি আবার বললাম,
চাচা বাকি অংশটা আবার কবে শুনব, কবে আসবেন আপনি?
চাচা একটু থেমে বাবার দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে বললেন,
আমার যখন প্রয়োজন হবে আমি আবার আসব, তুমি দোয়া করো সেদিন যেন এমন বৃষ্টি হয়, তাহলে আবার শুনতে পারবে।
আমি কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম,
কতদিন পর আসতে পারবেন চাচা?
চাচা আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন,
তাও ওপরালাই ভালো জানেন।
আমি তাড়াতাড়ি বললাম, চাচা আপনার ফোন নাম্বারটা দেন। চাচা হালকা হেসে মাথা নেড়ে বললেন,
আগের যুগের মানুষ বাবা, আমাদের ফোনের প্রয়োজন হয় না, মনের টানই যথেষ্ট।
এরপর একটা গাড়ি ভাড়া করা হলো, সব তরমুজ ওজন করে একে একে গাড়িতে তুলে দেয়া হলো। চাচা সব টাকা পরিশোধ করে দিলেন। গাড়িতে ওঠার আগে তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন,
একটা কথা মনে রেখো বাবা, রাস্তায় পড়ে থাকা খাবার কখনো উঠাতে নেই, ওটা অন্যের হক হতে পারে।
এই কথাটা বলে তিনি গাড়িতে উঠে বসলেন। গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম, মনে হাজার প্রশ্ন। চাচার ঘটনার মতোই তার কথাগুলো যেন রহস্যে ভরা। চাচাকে অনেক রিকোয়েস্ট করেছি, চাচা ঘটনার মানুষগুলোর সাথে আপনি কি যুক্ত? চাচা কোনো উত্তর দেননি, হালকা হেসে বলেছিলেন,
শেষটা শুনলে তোমার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে।
যাই হোক, এই ছিল আমার ঘটনা। ঘটনায় ব্যবহৃত সকল নাম, স্থানের নাম, ঠিকানা পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে। ভূত.com এর সাথে থাকুন এবং ভালোর দলে থাকুন। আমি দিনাজপুর সদর থেকে আলামিন বলছি, আজ বিদায় নিচ্ছি, তবে ফিরব আবার নতুন কোনো ঘটনা নিয়ে। আমি ভূত.com কে অনেক ভালোবাসি, শ্রোতাদের অনেক ভালোবাসি এবং রাসেল ভাইকে অনেক ভালোবাসি। এটা আমার খুব প্রিয় একটি শো। আমি চাই শো আরো অনেক দূরে গিয়ে যাক, দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের আরো অনেক ঘটনা পাঠাতে পারি, শুধুমাত্র রাসেল ভাইয়ের জন্য। তারপর তিনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, আমি সেটা পড়লাম না। থ্যাংক ইউ সো মাচ আলামিন, আপনি আপনার এই ভালোবাসার মূল্য কিভাবে দেব আমি তাই ভাবছি। আপনি আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন, ভালোবাসা গ্রহণ করুন। এবং কি চমৎকার ভাবে আপনি একটা ঘটনা আমাকে লিখে পাঠিয়েছেন, এবং আপনি বলেছিলেন যে আপনি যেখানে কাজ করেন, মানে আপনাদের যে আড়ত, সেখানে নানান ধরনের মানুষ আসে এবং তাদের কাছ থেকে আপনি ঘটনা সংগ্রহ করেন। নানান মানুষের সাথে আপনার পরিচয় এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনার জানাও হয়ে গেছে। আশা করছি একে একে সবই শুনব আমরা, যদি আপনি সঙ্গে থাকেন। ভালো থাকবেন, আপনি অনেক ভালো থাকবেন। আমিও আপনার মতো অধীর অপেক্ষায় আছি শেষটা শোনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শেষ পর্যন্ত শুনবেন আশা করি এবং প্রতিটি মুহূর্ত আমি বিশ্বাস করি উপভোগ করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না, অথবা দেখতে পেলেও বিশ্বাস করতে চাই না। কিন্তু যখন সেই অদেখা জগতের কোন বাসিন্দা এই চেনা জগতে প্রবেশ করে, তখন আমাদের সেই সাজানো গোছানো সাধারণ জীবনটা আর সাধারণ থাকে না, এক নিমিষেই সব ওলট পালট হয়ে যায়। আজকের ঘটনাটিও ঠিক তেমনই। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন একজন বোন, ওনার নাম প্রকাশ করতে চাচ্ছি না ওনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। উনি ওনার জীবনের এমন এক অধ্যায়ের কথা আমার সাথে শেয়ার করেছেন, যা শুনলে হয়তো আপনাদের নিজেদের বাড়ির চেনা পরিবেশটাকেও অচেনা লাগতে পারে। আমি ওনার ভাষাতেই ওনার ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। চলে যাচ্ছি সরাসরি আপুর ঘটনায়। বলছেন সেই আপু, বিয়ের পর মেয়েদের জীবনটা একদম নতুন করে শুরু হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নতুন সংসার, নতুন মানুষজন, নতুন পরিবেশ, সবকিছু মিলিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি। আমাদের বিয়ের পর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমার শ্বশুরবাড়ির লোকজনের খুব সুন্দর সাজানো গোছানো একটা নিজেদের বাড়ি ছিল, কিন্তু তারা হুট করে সিদ্ধান্ত নিলেন যে ওই বাড়িটা ভাড়া দিয়ে দেবেন। কেনই সিদ্ধান্ত নিলেন তা আমি আজও পুরোপুরি জানতে পারিনি। মানে নিজেদের এত সুন্দর বাড়ি থাকতে কেন কেউ ভাড়া বাড়িতে গিয়ে উঠবে? যাই হোক, মুরব্বীদের ব্যাপার, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন অন্য জায়গায় থাকার। সেই অনুযায়ী আমরা সবাই মিলে আমাদের জিনিসপত্র নতুন ঠিকানায় নিয়ে চলে এলাম। এই নতুন ভাড়ার বাড়িতে আমরা সবাই বেশ মিলেমিশেই থাকতে শুরু করলাম। আমার ননদও আমার সাথে থাকতেন। একদম শুরুর দিকের কথা বলি, দিনগুলো খুব চমৎকার কাটছিল। নতুন পরিবেশ, কোনো মানসিক চাপ নেই, বেশ হাসি খুশিতেই পার হচ্ছিল সময়গুলো। কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকেই আমার মনের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে শুরু করল। আমার একটা পুরনো অভ্যাস ছিল, রাতের বেলা ভারী খাবার খাওয়ার পর আমি একটু হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করতাম। সন্ধ্যা গড়িয়ে রাত নামলে খোলা বাতাসে হাঁটলে মনটা একটু ভালো লাগে। আমাদের এই ভাড়ার বাড়ির ভেতরে দিকে একটা সরু গলির মতো জায়গা ছিল। জায়গাটা এমন চমৎকারভাবে বানানো, শুধু বাড়ির একপাশে ঘেঁষে সোজা পেছনের দিকে চলে গেছে। গলির দুই পাশে বেশ কিছু সুন্দর গাছপালা, মাটির নিচে খুব সুন্দর করে সাজানো একটা কেয়ারি ছিল, সেখানে প্রচুর বেলি ফুলের গাছ, আর পাশে দেয়ালের গাবে চামেলি ফুলের লতা একবার ওপরে পর্যন্ত বিস্তৃত হয়ে উঠেছে। দেয়ালটাকে যেন সাদা আর সবুজের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সাথে ছিল রাতের রানী বা হাসনাহেনা ফুলের গাছ। আপনারা সবাই জানেনই হাসনাহেনা ফুল রাতে ফুটলে কেমন পাগল করে একটা মিষ্টি সুবাস ছড়ায়, চারপাশটা একেবারে গন্ধে মম করত। তখন আমার নতুন বিয়ে হয়েছে, মানে এমনিতে অনেক আনন্দ। নতুন বউ হিসেবে মেয়েরা যেমন একটু সেজেগুজে থাকতে পছন্দ করে, আমিও ঠিক তেমনই ছিলাম। আমার মাথার চুলগুলো তখন বেশ লম্বা আর ঘন ছিল, আমি নিজেকে বেশ পরিপাটি করে রাখতাম। গায়ে দামি কড়া আর সুগন্ধি মাখার অভ্যাস ছিল। এই সুগন্ধি মেখে লম্বা চুলগুলো বাতাসে খোলা রেখে আমি প্রায় রাতের বেলা ওই গলিতে একা হাঁটতাম। প্রতিদিন না হলেও বেশিরভাগ রাতেই হাঁটতাম। হাঁটার সময় আমার সাথে প্রায় একটা গাছ হমছমে ব্যাপার করত। রাতের ওই নিরবতায় একা হাঁটতে হাঁটতে আমার বারবার মনে হতো আমি আসলে একা নই। খুব তীব্রভাবে মনে হতো আমার ঠিক পাশ ঘেঁষে কেউ একজন নিঃশব্দে হাঁটছে। কখনো মনে হতো কেউ আমার ঠিক পেছনে পেছনে আসছে। পায়ের খসখস আওয়াজ আমি খুব স্পষ্টভাবে পেতাম। মনে হতো কেউ তার অস্তিত্ব আমাকে যেন জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি যেহেতু নতুন বউ, মনের ভেতরটা একটা উৎসবের আমেজে ভরা, তাই এসব খুব একটা পাত্তা দিতাম না। খুব সহজেই ব্যাপারগুলো এড়িয়ে যেতাম, নিজেকে বোঝাতাম রাতের বেলা এত নির্জনতায় একা হাঁটছি বলেই মনের ভেতরে হয়তো উল্টোপাল্টা চিন্তার সৃষ্টি হচ্ছে। এখানে আসলে কেউ নেই, এসব আমার মনেরই ভুল। সত্যি বলতে তখন ভূত বা জিন নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। আমাদের বাড়ির ঠিক পাশেই প্রতিবেশীর বাড়ি, তাদের বাড়ির জানালাগুলো এমন ভাবে তৈরি যে সেখান থেকে আমাদের বাড়ির ভেতরের অনেক কিছুই খুব পরিষ্কার দেখা যেত। একদিন ওই প্রতিবেশীদের একজন মহিলা আমাকে ডেকে এমন একটা কথা বললেন যা শোনার পর আমি রীতিমতো ভয় জমে গেলাম। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ওই মহিলা আমাকে খুব আদর করে ভাবি ডাকতেন। তিনি বললেন একদিন তার মেয়ে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। মেয়েটা ঘরের ভেতরে বসে জানালা দিয়ে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল। তার মেয়ে বোর্ডিং স্কুলে পড়ত। হঠাৎ সে খুব ভয় পেয়ে তার মার সাথে কথা বলে। মা, ওই বাড়ির ভাবি যখন রাতের বেলা ওই গলিতে একা হাঁটে তখন তার সাথে অন্য কেউ একজন হাঁটে, আমি তাকে দেখেছি। মেয়েটি তার মাকে আরো বলেছিল যে ওই জিনিসটা আসলে কি সে তা বুঝতে পারছে না। কোনো পুরুষের মতো দেখতে না, আবার কোনো নারীর মতোও দেখতে না, তবে জিনিসটা দেখতে একেবারে একটা বিশাল কালো ছায়ার মতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ছায়াটা কোনোভাবেই ভাবির নিজের ছায়া নয়। কথাটা শোনার পর আমি প্রথমে একটু অবাক হই। তাকে আশ্বস্ত করার জন্য বলি, আরে না ভাবি, ওটা হয়তো আমার নিজেরই ছায়া। রাতের বেলা রাস্তার আলোর কারণে ছায়াটা ওরকম অদ্ভুত আর বড় দেখাচ্ছিল। কিন্তু মহিলা মানতে চাইলেন না, খুব জোর দিয়ে বললেন, না ভাবি, আমার মেয়ে খুব স্পষ্ট করে বলেছে ওটা কোনোভাবে আপনার ছায়া নয়, অন্য কিছুর ছায়া। আমি নিজের বাড়িতে ফিরে এসে ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিলাম না, নিজেকে বোঝালাম মেয়েটা হয়তো ভুল কিছু দেখেছে, মনের ভুল থেকে মন গড়া কথা বলেছে। আমি কোনোভাবেই এসব অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কিছুদিন পর ওই মহিলার বয়স্ক মা আমাকে ডেকে এই বিষয়ে কথা বললেন। ওনার বয়স প্রায় আমার শাশুড়ির কাছাকাছি। তিনি আমাকে খুব স্নেহ নিয়ে আর কিছুটা চিন্তিত গলায় বললেন, দেখো মা, তুমি যখন রাতের বেলা ওইভাবে একা বের হও, তখন নিজের সুরক্ষার জন্য কিছু দোয়া দরুদ পড়ে নেওয়া তো উচিত, কি বলো? বিশেষ করে মাগরিবের আজানের সময় বা মাগরিবের নামাজের পর তোমার এভাবে একা বাইরে বের হওয়াটা একদমই ঠিক নয়। তুমি হাঁটার সময় তোমার লম্বা চুলগুলোও খোলা থাকে, গায়ে কড়া সুগন্ধি মাখো শুনলাম, এগুলো ভালো কিছু লক্ষণ নয়। তুমি অবশ্যই এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে, কখন কি হয় কেউ তো বলতে পারে না। আমি বয়স্ক মানুষ, আমার অনেক কথা হয়তো বা তোমার ভালো লাগবে না, কিন্তু বয়স্ক মানুষ যখন কিছু বলে ভেবে চিন্তেই বলে, জীবনের অভিজ্ঞতা থেকেই বলে। ওনার কথাগুলো শোনার পর আমার মনের ভেতর একটু ভয় কাজ করলেও বাস্তবে আমি আমার দৈনন্দিন রুটিনে খুব একটা পরিবর্তন আনিনি। এরপর কি ঘটেছিল তা আমার আজ খুব পরিষ্কারভাবে মনে নেই। এর কিছুদিন পরই আমার স্বামীর চাকরি বদলি হয়ে যায়, কর্মস্থল পরিবর্তন হয়ে বন্দর এলাকায় চলে যায়। বদলি হওয়ার কারণে আমাদের ওই বাসাটা ছেড়ে দিতে হয়। আমরা নতুন বাসার সন্ধানে বের হই। বেশ খোঁজাখুঁজির পর আমরা বন্দর এলাকার কাছাকাছি একটা বিশাল পুরনো বাড়ি ভাড়া পাই। বাড়িটা ছিল প্রায় 100 বছরের পুরনো, বিশাল আর ঐতিহ্যবাহী একটা বাংলো বাড়ি। পরিকাঠামো আর নকশা দেখলেই বোঝা যায় বহুকাল আগের তৈরি রাজকীয় কোন এক ধরনের বাড়ি। একদম শুরুর দিকে এই বাড়িতে ওঠার পর অদ্ভুত বা ভয়ের কিছুই ঘটেনি, সবকিছুই ছিল স্বাভাবিক, আমরা বেশ শান্তিতেই ছিলাম। কিন্তু এই বাড়িতে ওঠার আগে মানুষের মুখে মুখে বাড়িটা সম্পর্কে অনেক অদ্ভুত কথা শুনেছিলাম। আশেপাশের লোকজন বলাবলি করত এই বিশাল পুরনো বাড়িতে নাকি বহু বছর ধরে অশরীরীদের আনাগোনা আছে। আমাদের আগে এই বাড়িতে যে পরিবারটি থাকত তারাও যাওয়ার সময় লোকজনকে বলে গিয়েছিল এই বাড়িতে জিনের মারাত্মক উপদ্রব আছে। তারা প্রায়ই নাকি বাথরুম বা রান্নাঘর থেকে পানির কল খোলার শব্দ পেত, অথচ সেখানে তখন কেউ থাকত না। বিশেষ করে নামাজের সময়গুলোতে তারা অদ্ভুত সব কার্যকলাপ অনুভব করত। বাড়িতে একটা বিশেষ বর্ধিত অংশ ছিল আর ওপরের তলাগুলোতেও নাকি প্রায় হাঁটা চলার শব্দ পাওয়া যেত। আমরা যখন এসব কথা শুনলাম নিজেদেরকে বোঝালাম যে জিন তো পৃথিবীতে আল্লাহর সৃষ্টি, তারা সব জায়গাতেই আছে। আমরা তো এমন কোনো খারাপ কাজ করব না যার কারণে তারা আমাদের উপর বিরক্ত হয় বা ক্ষতি করার চেষ্টা করে। আমরা আমাদের মতো থাকলে তারা কেন ক্ষতি করতে যাবে? আর বিয়ের পর স্বামী যেখানে যায় স্ত্রীকে তো সেখানেই যেতে হয়। আমি তখন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সারাদিন এত বেশি ব্যস্ত থাকতাম যে এসব নিয়ে চিন্তা করার সময় পেতাম না, সংসার আর সন্তানদের মাঝেই পুরোপুরি মগ্ন ছিলাম। আমাদের সেই বিশাল বাংলো বাড়ির সীমানার ভেতরে একটা বড় নিম গাছ ছিল। গাছটা এত বেশি বড় আর ঘন ছিল যে পুরো বাড়ির একপাশের ছাদকে তার বিশাল ছায়া দিয়ে ঢেকে রাখত। ডালপালাগুলো এতটাই বিস্তৃত ছিল যে দিনের বেলাতেও গাছের নিচের দিকটা বেশ অন্ধকার আর স্বেচ্ছেতে হয়ে থাকত। শুধু নিম গাছটাই না, আশেপাশে আরো অনেকগুলো বড় বড় পুরনো গাছ ছিল। একটা অনেক বড় জাম গাছ, বিশাল আকারের একটা আম গাছ, আরো কিছু নাম না জানা গাছ। মনে হতো বহু বছর আগে কোন শৌখিন মানুষ গাছগুলো খুব যত্ন করে লাগিয়েছিলেন। এই গাছগুলো মিলে বাড়ির ওই অংশটা সবসময় একটা থমথমে অন্ধকার আর রহস্যময় পরিবেশ তৈরি করে রাখত। চারপাশটা যেন একটা অদ্ভুত নিরবতায় ডুবে থাকত। এরপর একদিন হল কি, বাড়ির মালিকেরা সিদ্ধান্ত নিলেন তারা ওই বড় নিম গাছটা কেটে ফেলবেন। লোকজন ডাকিয়ে এনে সে বিশাল গাছটা সমূলে কেটে ফেললেন। বিশ্বাস করুন, সেদিন থেকেই আমার জীবনে এক অদ্ভুত আর ভয়ঙ্কর অধ্যায় সূচনা হল। আমরা তখন যৌথ পরিবারে থাকতাম, বাড়িটা ছিল প্রায় 2000 গজ জায়গার উপর। সেই আমলের বাড়িগুলো যেমন হতো, এই বাড়ির ঘরগুলো ঠিক তেমন বিশাল আকারের। এক একটা ঘর এত বড় যে আজকের দিনে অন্তত 4টা আধুনিক বেডরুম মিলে সেই একটা ঘরের সমান হবে। আমরা সেখানে বিশাল ডাবল বেড রেখেছিলাম, দেয়াল জুড়ে বড় তাক আর আসবাবপত্র, এমনকি আস্ত একটা সোফা সেটও ঘরের এক পাশে সাজিয়ে রেখেছিলাম। এত কিছুর পরও ঘরের ভেতরে প্রচুর খালি জায়গা পড়ে থাকত। অন্য শহর থেকে কোনো আত্মীয় স্বজন চট্টগ্রাম এলে তারা আমাদের এই বিশাল বাড়িতে এসে উঠত। নিম গাছটা কেটে ফেলার পর থেকে আমার বাড়িতে যেন জিনদের এক অদৃশ্য মেলা বসে গেল। হঠাৎ করে বাড়ির পরিবেশটা একদম বদলে গেল। মাঝে মধ্যেই আমার চোখের কোনা দিয়ে অদ্ভুত সব ছায়া দেখতে পেতাম, মনে হতো কেউ একজন খুব দ্রুত হেঁটে গেল। কোনো জিনিস যত্ন করে রাখলে সেটা সেখানে পাওয়া যেত না। ধরুন একটা বদ্ধ ঘরের ভেতরে একটা জিনিস খুব যত্ন করে রেখে এলেন, কিছুক্ষণ পর নিতে গিয়ে দেখবেন সেটা সেখানে নেই। এরকম হলে তো যে কারো মনে সন্দেহ হবেই। আমি নিজেই ব্যাপারটা পরীক্ষা করার জন্য বেশ কয়েকবার ইচ্ছে করে একটা জিনিস একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতাম, তারপর দেখতাম সত্যি সত্যি গায়েব হয়ে গেছে। তখন আমি খুব জোর গলায় চিৎকার করে বলতাম, আমার জিনিসটা যেখানে ছিল সেখানে যেন আবার রেখে দেওয়া হয়। অবাক করা ব্যাপার হলো, পরদিন সকালে দেখতাম জিনিসটা ঠিক তার আগের জায়গাতেই আবার ফিরে এসেছে। আমি খুব ভালো করেই জানতাম আমি বা বাড়ির অন্য কেউ জিনিসটা সরাইনি। আমার স্বামীও আমার সাথে এই পরীক্ষাগুলো নিজের চোখে দেখেছিলেন। তিনিও খেয়াল করেছিলেন যে আসলে জিনিসগুলো গায়েব হয়ে যাচ্ছে আর আবার ফিরেও আসছে। কিন্তু আমার স্বামী ছিলেন প্রচন্ড বাস্তববাদী মানুষ, তিনি এসব অতিপ্রাকৃত জিনভূতের গল্পে একদমই বিশ্বাস করতেন না। কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেন বলে এসবে খুব একটা পাত্তাও দিতেন না। ধীরে ধীরে আমার ছোট ছেলে মেয়েগুলো এই অদ্ভুত বিষয়গুলো খেয়াল করতে শুরু করলো। তারা আমাকে এসে বলত, মা দেখুন ওই লম্বা আন্টিটা হেঁটে যাচ্ছে। তারা আমাকে বোঝানোর চেষ্টা করত যে তারা একটা খুব লম্বা আর অন্ধকার ছায়ার মতো মহিলাকে বাড়ির ভেতরে ঘুরে বেড়াতে দেখেছে। একদম শুরুর দিকে যখন আমার দুই মেয়ে আমাকে এই কথা বলত, তখন আমি বিশ্বাস করতাম না। আমার মনে হতো ছোট মানুষের মনের ভেতরে বানানো কোনো জিনিস, হয়তোবা টিভিতে কার্টুন দেখে বা ভয়ের কিছু দেখে তারা এসব বলছে। কিন্তু এরপর একদিন আমি নিজেই সেই মহিলাকে সচক্ষে দেখতে পেলাম। আমার স্পষ্ট মনে আছে সেই ভয়ঙ্কর রাতের কথা। আমাদের বাড়িতে একটা ফ্রিজ ছিল, যেটা ছিল আমাদের নিচতলায়। আমরা দোতলায় ঘুমাতাম, কিন্তু ডাইনিং টেবিলে আর খাওয়ার জায়গাটা নিচতলায় ছিল বলে ফ্রিজটা সেখানেই রাখা হয়েছিল। রাতের বেলা আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল। আমি সাধারণত রাতে ঘুমানোর আগে ঘরে পানি রাখি, কিন্তু ওই রাতে কেবল যেন ভুলে গিয়েছিলাম। পানি খাওয়ার জন্য নিচতলায় নেমে আসি। নিচতলায় ডাইনিং এলাকার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। সেখানে একটা রকিং চেয়ারে আমি দেখলাম এক মহিলা বসে আছে। যেমনটা আমার মেয়েরা বর্ণনা দিয়েছিল ঠিক তেমন মহিলাটি চেয়ারে বসে খুব শান্তভাবে দোল খাচ্ছিল। প্রথম দেখায় আমি খুব অবাক হলাম, এত রাতে চেয়ারে কে বসে আছে? চারদিকটা বেশ অন্ধকার ছিল, তবে বাইরের রাস্তা থেকে কিছুটা আলো ঘরের ভেতরে পড়ছিল। আমাদের বাড়ির সামনের দিকে একটা সিমেন্ট বাঁধানো জায়গা ছিল, ডান দিকে একটা বাগান আর সামনে বাড়ির মূল গেট, গেটটা একটা রাস্তার সাথে যুক্ত, যে রাস্তাটা কিছুটা দূরে গিয়ে একেবারে শেষ হয়ে গেছে, ডেড এন্ড যাকে বলে। ওই রাস্তায় মাত্র দশটির মতো বাড়ি ছিল, সংরক্ষিত এলাকার মতো। গেটের কাছে দারোয়ান পাহারায় বসে থাকতেন। রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানালার কাঁচ ভেদ করে ভেতরে আসছিল। সেই মায়াবী আর অস্পষ্ট আলোতে আমি বোঝার চেষ্টা করছিলাম চেয়ারটায় আসলে কে বসে আছে। আমি একটু সাহস করে আর একটু সামনে এগিয়ে গেলাম। ভালো করে তাকাতেই মহিলাটি মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখগুলো দেখে আমার শরীরে রক্ত যেন হিম হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চোখের কোনো নির্দিষ্ট রং ছিল না, একদম ফ্যাকাশে আর শূন্য। কিন্তু আমার খুব পরিষ্কার মনে আছে তার মাথার চুলগুলো প্রচন্ড লম্বা ছিল আর সেগুলো দিয়ে একটা বিশাল আকারের কোপা বাঁধা ছিল। চেহারাটা ছিল চরম ভয়ঙ্কর আর বিভৎস। সে একটানা আমার দিকে তাকিয়েছিল আর তার রকিং চেয়ারটা আস্তে আস্তে দোল খাচ্ছিল। আমি এত বেশি ভয় পেয়েছিলাম যে বুঝতে পারছিলাম না এখন কি করা উচিত। পা দুটো ফ্লোরের সাথে কেমন যেন আটকে গেল, মুখ দিয়ে কালেমা পর্যন্ত বের হচ্ছিল না। চেষ্টা করছিলাম আল্লাহর নাম নিতে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজে বের হলো না। মানুষ চরম আতঙ্কের শিকার হলে শরীর আর মন হয়তো এভাবেই অবশ হয়ে যায়। কোনো মতে ওখান থেকে দৌড় দিয়ে দোতলায় নিজের ঘরে ফিরে আসি। এসে হাঁপাতে হাঁপাতে স্বামীকে পুরো ঘটনাটা খুলে বলি, কিন্তু উনি বরাবরের মতো বিষয়টা খুব সহজভাবে নিলেন। সান্ত্বনা দিয়ে বললেন, দেখো তোমার বাচ্চাটা তোমাকে কিছুদিন ধরে একটা লম্বা মহিলার কথা বলছে না, শুনতে শুনতে তোমার অবচেতন মনের ছবিটা তৈরি হয়ে গেছে। রাতের অন্ধকারে যখন চেয়ারটা দেখেছ, তোমার মস্তিষ্ক সেই মন করা ছবিটাকেই তোমাকে দেখিয়েছে। এটা তোমার চোখের ভুল আর কিছুই না। কিন্তু আমি খুব ভালো করেই জানতাম আমি কি দেখেছি। আমার তখন নিজের মেয়েদের জন্য খুব মায়া হতে লাগলো। বুঝতে পারলাম তারা এতদিন ধরে একদম সত্যি কথাই বলছিল। এরপর আমি আবারও একবার সেই মহিলাকে দেখতে পেলাম। মানুষ বলে শিশুরা নিষ্পাপ হয়, তাই তারা এসব খুব সহজেই অনুভব করতে পারে। আমার ভেতরে বিশেষ করে কোনো ক্ষমতা না থাকলেও ছোটবেলা থেকে চারপাশের অদ্ভুত কিছুর উপস্থিতি অনুভব করতে পারতাম। এর কিছুদিন পর আমার ছোট ছেলের জন্ম হয়। মেয়েরা তখন বেশ বড় হয়ে গেছে, তারা এই অদ্ভুত পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, বাচ্চারা যখন বিছানায় ঘুমাতো প্রায় মনে হতো কেউ পেছন থেকে তাদের ধাক্কা দিচ্ছে। কখনো কখনো শরীরে আঁচড়ে বা আঘাতের দাগ পাওয়া যেত। স্বামীর চাকরিটার কারণে বেশিরভাগ সময় বাইরে থাকতেন তিনি, আমাকে একা বাচ্চাদের সামলাতে হতো। পুরো পরিস্থিতিটা সামলাতে আমার খুব কষ্ট হতো। ভাবতাম এগুলো হয়তো জিনদের কাজ, কিন্তু তারা কেন এভাবে বিরক্ত করছে তা কিছুই বুঝতে পারতাম না। অনেক সময় নিজেকে বোঝাতাম হয়তো বাচ্চারা নিজেরা মারামারি করে দাগ বানিয়ে ফেলেছে। ছোট ছেলের জন্মের পর বড় ছেলের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের বাড়িতে একজন হুজুর আসতেন বাচ্চাদের কোরআন পড়ানোর জন্য। ভীষণ কড়া মেজাজের মানুষ ছিলেন। আমি হুজুরদের একটু ভয় পেতাম, জানতাম তারা ভালো মানুষ। তারপরও মনের শান্তির জন্য বাচ্চাদের পড়ানোর সময় পাশে বসে থাকতাম। চাইতাম হুজুর যেন বাচ্চাদের খুব আদর করে পড়ান, কিন্তু বড় ছেলেটা কোরআন পড়ার সময় খুব বেশি অস্থির হয়ে উঠত, ভেতরে এক ধরনের তীব্র বিরক্তি কাজ করত। একদিন সে এত বেশি বিরক্ত হল যে হুজুর আসার আগেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। এমন এক জায়গায় গিয়ে লুকিয়েছিল যে আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমাদের বাড়িটা যে এলাকায় ছিল তার কাছাকাছি একটা জায়গায় ছিল। একপাশে একটা মসজিদ, অন্য পাশে একটা চার্চ। ওই চার্চ এবং মসজিদের পেছনে সে লুকিয়েছিল। আমরা খুঁজতে খুঁজতে প্রায় পাগল। আমি তো ভয়ে আর কান্না একবারে ভেঙে পড়েছি। স্বামী বাড়িতে নেই, দুশ্চিন্তার কোনো সীমা নেই। শেষ পর্যন্ত মাগরিবের আজানের পর ছেলে নিজে নিজেই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই আমি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, বাবা তুমি কোথায় গিয়েছিলে? তোমার মা তোমার জন্য কত দুশ্চিন্তায় ছিল তুমি কি জানো? তখন ছেলে আমাকে যে ঘটনা শোনাল শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে বলল, মা ওই মসজিদের পেছনের ওই দেয়ালটায় একটা বড় গর্ত আছে, দেয়ালটা ভাঙাচোরা ছিল আর ছেলে যেহেতু ছোট খুব সহজেই গর্ত দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। সেখানে বিশাল বড় এক গাছ ছিল, দিনের বেলাতেও গাছের নিচে ভালো করে কিছু দেখা যেত না। ছেলে বলল, গাছের নিচে গিয়ে দাঁড়াতেই সে দেখল একজন বয়স্ক হুজুর বসে আছেন, গায়ের রং খুব গাঢ়, মুখে একদম ধবধবে সাদা দাড়ি। ওই হুজুরটি ছেলেকে কাছে ডেকে গাছের একবারে পেছনে নিয়ে গেলেন, বললেন, তুমি এখানে চুপ করে বসো, এখানে কেউ তোমাকে দেখতে পাবে না। ছেলে প্রথমে একটু ভয় পেয়েছিল। আমি শিখিয়েছিলাম অচেনা মানুষের কাছে যেতে নেই, কিডন্যাপার হতে পারে, কিন্তু দেখল হুজুরটি বসে বসে কোনো কিছু পড়ছে, তাই তার ভয় কেটে গেল। তার কথা শুনে সে বসে রইল, অনেকক্ষণ বসেছিল। জায়গাটা মসজিদের ঠিক পেছনেই ছিল বলে ওখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করছিল। ছেলে বলল, মা আমি সেখানে বসেছিলাম ঠিকই, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছিল না। আমি এমনকি ওই হুজুর আঙ্কেলকেও ডাকছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম তিনি আর সেখানে নেই, বাতাসে হয়তো বা কিভাবে যেন মিলিয়ে গেলেন। ছেলে তখন গাছের এদিক ওদিক অনেক খুঁজল, কিন্তু ওই বয়স্ক হুজুরকে আর কোথাও দেখা গেল না। বয়স তখন মাত্র 6 কি 7 বছর তার। একা বসে থেকে ভয় পেয়ে গেল। এরপর মাগরিবের আজান হলে কোনো মতে ওখান থেকে দৌড়ে সোজা বাড়িতে চলে আসে। তার কথাগুলো শোনার পর আমি তাকে অনেক করে বোঝালাম, বাবা এভাবে কখনো একা একা ঘরের বাইরে যেতে নেই, বাইরে অনেক বিপদ হতে পারে। বড় ছেলের সাথে এই ঘটনা ঘটার কিছুদিন পর ছোট ছেলের সাথে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। ছোট ছেলের একটা 3 চাকার বাইক ছিল, পেছনের দিকে বসার জন্য ছোট্ট একটা সিট ছিল। সে প্রায় ওটা নিয়ে বাড়ির ভেতরে ঘুরে বেড়াত। এখানে বাড়ির ভেতরে গঠনটা একটু বুঝিয়ে বলি। মূল গেট দিয়ে ঢুকলে একটা দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে হতো। এরপর ভেতরের দিকে লম্বা একটা করিডোর বা গলি, গলির বাম দিকে ড্রয়িং রুম আর ডান দিকে অন্য রুম, মাঝখানে একটা পার্টিশন দেওয়া। লম্বা গলিটা একেবারে পেছনের দিকে রান্নাঘর পর্যন্ত চলে গিয়েছে। সিঁড়ির নিচে একটা ছোট স্টোর রুম আর সিঁড়ির ঠিক উল্টো দিকে দুটো অনেক বড় স্টোর রুম ছিল। জায়গাগুলো এতটাই বিশাল আর চওড়া যে ছোট ছেলে খুব সহজেই সাইকেল নিয়ে গলিতে জোরে জোরে চালাতে পারত। সাইকেল চালানোর সময় সে প্রায় আমাকে বলতো, মা আমার সাইকেলের পেছনে সিটে আমার বন্ধু বসে আছে। বাচ্চারা তো খেলার ছলে এমনিতেই অনেক কিছু কল্পনা করে। আমি যখন পেছনের সিটে হাত দিতাম কিছুই পেতাম না, একদম খালি। বলতাম, কই বাবা তোমার বন্ধু তো এখানে নেই। সে খুব জোর দিয়ে বলতো, না মা আমার বন্ধু আমার পেছনেই বসে আছে। আমি তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে ছেলে আসলে জিনদের একটা বাচ্চার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। সেই জিনের বাচ্চাই আমার ছেলের সাথে বন্ধুত্ব পাতিয়েছে। এই জিনের বাচ্চাটা সবসময় আমার ছেলের সাথে খেলা করত। পরে বুঝতে পেরেছিলাম যে বড় নিম গাছটা কেটে ফেলেছিল, সেই গাছে থাকা জিনের পরিবারটা গাছ কাটার কারণে খুব ক্ষিপ্ত হয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো আমাদের পরিবারে ঢুকে পড়েছিল, আস্তানা না থাকায় বাড়ির ভেতরেই থাকতে শুরু করেছিল। জিনদের ওই বাচ্চারা প্রায়ই ছোট ছেলের পায়ে এমনভাবে চেপে ধরত যেন সিঁড়ির নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করছে। ছেলের পায়ে প্রায় দাগ দেখা যেত। বড় ছেলের সাথে এসব নিয়ে কথা বললে সে অনেক কিছু বুঝিয়ে পড়ল। ছোট ছেলে তো গুছিয়ে বলতে পারে না, মাত্র 4 বছর বয়স। বড় ছেলের বয়স একটু বেশি থাকে, বুঝতে পারে। সে বলল, মা আপনি কি জানেন জিনদের ছোট বাচ্চা থাকে? সরাসরি জিন শব্দটা জানত না, ছোট বাচ্চা হিসেবে বর্ণনা করল। বলল, বাচ্চাগুলো দেখতে অনেকটা স্নো হোয়াইট কার্টুনের বামনগুলোর মতো হয়, কিন্তু পুরোপুরি কালো রঙের। মুখে চোখ নাক মুখ কিছুই পরিষ্কার বোঝা যায় না, নির্দিষ্ট কোনো চেহারা নেই। বলল, এই কালো বাচ্চাগুলো সবসময় পথ আটকে দাঁড়ায় আর খেলার জন্য জেদ করে। আমি আগে ভাবতাম দুই ছেলে হয়তো নিজেরা দৌড়াদৌড়ি করে খেলছে, কিন্তু এরপর পরিস্থিতি একদম হাতের বাইরে চলে গেল। ছোট ছেলেটার ওপর জিন পুরোপুরি ভর করল। আমার এই ছেলেকেও আমি ঠিক সেই রকিং চেয়ারে বসতে দেখেছি। চেয়ারে বসে এমন একজনের সাথে সে কথা বলতো যাকে আমি কখনোই দেখতে পেতাম না। আশ্চর্যের বিষয় হল, ছোট ছেলেটা আমাকে একদিন অবিকল সেই লম্বা আর কালো মহিলার কথা বর্ণনা করেছিল যাকে আমি অনেকদিন আগেই নিজে দেখেছি। ও বলল, ওই মহিলার মাথায় চুল দিয়ে বিশাল বড় একটা খোপা করা। ছেলের তো কোনোভাবেই জানার কথা নয় আমি এমন কাউকে দেখেছি, আমি তো কাউকে এই কথা বলিনি কখনো। আমি প্রায় পার্টিশনের ওপর দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। কাজ ছিল না, মোটা প্লাস্টিকের মতো পর্দা দেওয়া ছিল। দেখতাম ছেলে রকিং চেয়ারে বসে আছে আর চেয়ারটা নিজে নিজেই হাওয়ায় দোল খাচ্ছে। এমন ভাবে কথা বলতো আর হাসত যেন সামনে সত্যি সত্যিই কেউ বসে আছে। প্রথমে কাল্পনিক বন্ধু ভেবে উড়িয়ে দিলেও পরে বুঝলাম ব্যাপারটা অনেক বেশি গভীর। ওর উপর জিনের পুরোপুরি আসর হলে চেহারাটা কেমন যেন বদলে যেত। ভয়ঙ্কর কোনো মুভিতে যেমন ভূতে ধরা মানুষের চেহারা দেখেন, ঠিক তেমনটা নয়। কেমন যেন বিভৎস, যা বর্ণনা করার মতো নয়। অথচ বাড়িতে তখন মুভি বা সিরিয়াল দেখাই হতো না, বাচ্চারা শুধু টম অ্যান্ড জেরি দেখত। এখন কেউ যদি বলেন যে বাচ্চারা মুভি দেখে অবিকল সেরকম অঙ্গভঙ্গি করছে, তাহলে সেটাও সম্ভব নয়। ভয়ঙ্কর চেহারা অনুকরণ করা কোনোভাবেই সম্ভব ছিল না, সে কারণে অকারণে মানুষকে কামড়াতে শুরু করল। একটু বকা দিলে এমন ভাবে রেগে যেত যা কোনো সাধারণ বাচ্চার পক্ষে একেবারেই অসম্ভব। ভাই বোনেরা পর্যন্ত ভয় পেতে শুরু করেছিল। আমি যদি বলতাম ধরতে আসছি, সাপের মতো ফোঁস করে উঠত, শরীরে জোরে জোরে চিমটি কাটত। নিজের বাচ্চাকে দেখে আমি নিজেই প্রচন্ড ভয় পেতাম। আজ যখন ছবিগুলো দেখি খুব স্পষ্টভাবে বুঝতে পারি ভেতরে আসলেই অন্য কিছুর উপস্থিতি ছিল, যদিও এখন আর তার সেসবের কিছু মনে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একদিন এক আত্মীয়র বাড়িতে গেলাম। সম্পর্ক কালীন হতেন, আধ্যাত্মিক বিষয়গুলো অনেক জ্ঞান আর ক্ষমতা রাখতেন তিনি। কোরআনের আয়াত পড়ে মানুষের চিকিৎসা করতেন। তিনি জানালেন ছোট ছেলেটির শরীরে জিন প্রবেশ করেছে এবং পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। শুনে প্রথমে খুব রাগ হল, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে, খেলে, স্কুলে যায়, শরীরে জিন কেন থাকবে? একটু রাগের সুরেই বললাম, কি আজেবাজে কথা বলছো আমার ছেলেকে নিয়ে? সে খুব শান্তভাবে বলল, ঠিক আছে তুমি আমার সাথে ড্রয়িং রুমে এসো, একপাশে চুপচাপ বসে থাকবে, একদম নড়াচড়া করবে না বা কোনো কথা বলবে না। আমি কিছু সুরার আয়াত পড়ব, তুমি নিজেই দেখতে পাবে ছেলের ভেতরে কি ভয়ঙ্কর পরিবর্তন আসে। আগেই সাবধান করে দিল, কোরআন পড়া শুরু হলে ছেলে খুব কান্নাকাটি করবে, আমাকে ডাকবে, কাছে আসার জন্য আকুতি মিনতি করবে, আমার হয়তো খুব কষ্ট হবে, মনে হবে জড়িয়ে ধরি, কিন্তু কোনোভাবেই জায়গা থেকে ওঠা যাবে না। আমি তার কথা মতো একটা সোফায় গিয়ে চুপ করে বসলাম। আমার কাজিন ছেলেকে অন্য একটা সোফায় বসিয়ে সামনে দাঁড়িয়ে কোরআন পড়া শুরু করল। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল, একটু পরেই হঠাৎ করে আমার ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা আমি এখানে বসবো না, আমি আমি তোমার কাছে যাব, আমাকে তোমার কাছে নিয়ে চলো। কান্না দেখে অস্থির হয়ে উঠছিলাম। কাজিন হাত দিয়ে ইশারা করল একদম চুপ থাকতে। জোর করে চোখের পানি আটকে বসে রইলাম। ছেলে যত কাঁদছিল ভেতরটা তত দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মায়ের জন্য সন্তানের কষ্ট দেখাটা ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে বাড়ি থেকে পালিয়ে যাই। কাজিনের উপর প্রচন্ড রাগ হচ্ছিল, মনে হচ্ছিল একটা থাপ্পড় মেরে দিই, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামনে রাখলাম। জানতাম লোকটার অনেক বড় সুনাম আছে, বহু মানুষের চিকিৎসা করে তিনি সুস্থ করেছেন, পাগলামি করলে ছেলেটি সবচেয়ে বেশি ক্ষতি হতো। কিছুক্ষণ পরে হঠাৎ করে ছেলের কান্নার আওয়াজটা একদম বদলে গেল। অবাক হয়ে দেখলাম 3.5 বছরের একটা ছোট বাচ্চার গলা দিয়ে এমন একটা ভারী আর ভয়ঙ্কর আওয়াজ বের হচ্ছে যা শুনলে যে কোনো পূর্ণবয়স্ক মানুষের রক্ত হিম হয়ে যাবে। ওটা কোনো ভাবেই আমার ছেলের গলা ছিল না। অদ্ভুত আর বিকট গলায় সে বলল,
তোমরা আমাকে বিরক্ত করো না,
তোমরা আমাকে ছেড়ে দাও। কথা বলার ধরন আর শব্দের উচ্চারণ একদম পাল্টে গেল। এমন সব কঠিন শব্দ ব্যবহার করছিল সে যা ওই বয়সের বাচ্চার জানারই কথা নয়। কাজিন খুব গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কেন এই বাচ্চার শরীরে এসেছ? জিনটা উত্তর দিল, আমি জানি না আমি কেন এসেছি, তবে এই বাচ্চাটিকে আমার খুব ভালো লেগেছে। সে আমার সাথে খেলে, তাই আমি তার কাছেই থাকবো। আমি কোনোভাবেই তাকে ছেড়ে যাব না। তোমরা যা খুশি করে নাও। কাজিন কোরআনের আয়াত পড়ার গতি আরো বাড়িয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, তুমি যদি একে ছেড়ে না চাও তবে আমি তোমাকে আমার আধ্যাত্মিক তলোয়ার দিয়ে আঘাত করব। আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দেব। চিন্তা তখন বলল, আমি ওই গাছগুলো থেকে এসেছি, আমি একে ছাড়ব না। এই বাচ্চাটা এখন আমার। আমি সোফায় বসে থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। কাজিন জিজ্ঞাসা করলেন, তুমি কোন ধর্মের? চিন্তা ধর্মের নাম বলল যা আমি এখন আর মুখে আনতে চাই না। কাজিন প্রস্তাব দিলেন, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, মুসলমান হয়ে যাও, তুমি কালেমা পড়ে নাও এবং বাচ্চাটিকে চিরতরে ছেড়ে দাও। যদি তা না করো তবে কোরআনের শক্তিতে আমি তোমাকে ধ্বংস করে দেব। জিনটা প্রথমে অনেক বেশি বাধা দেওয়ার চেষ্টা করল। ছেলের শরীরটা কেমন যেন বেঁকে যেতে লাগলো, হাতের আঙুলগুলো একদম শক্ত হয়ে গেছে। তাকে দেখে মনে হলো তার ধনুষ্টঙ্কার রোগ আছে। দাঁতে দাঁত লেগে অদ্ভুত কটকট শব্দ হতে লাগলো। চোখগুলো উল্টে গিয়ে এমন ভয়ঙ্কর রূপ নিল, মনে হচ্ছিল এখনই আমাদের সবাইকে সে খুন করে ফেলবে। সোফার উপর ছটফট করতে লাগলো, মনে হচ্ছিল এখনই নিচে পড়ে গিয়ে আঘাত পাবে। বেশ কিছুক্ষণ এই ভয়ঙ্কর লড়াই চলার পর জিনটা অবশেষে হার মানল। কাজিনের কথা মতো কালেমা পড়তে রাজি হল। কাজিন তখন তাকে কালেমা পড়ালেন। ছেলে এত ছোট ছিল যে নিজে নিজে এত বড় কালেমা পড়তে পারত না, কিন্তু সেই মুহূর্তে তার মুখ দিয়ে খুব স্পষ্ট উচ্চারণে কালেমা বের হয়ে এলো। কালেমা পড়ার পর জিনটা আল্লাহ নামে ওয়াদা করল সে আর কখনো এই বাচ্চার শরীরে ফিরবে না। বলল, আমি এর বন্ধু হয়েই থাকব, কিন্তু আমি আর কখনো শরীরে প্রবেশ করব না, একে কোনো ধরনের ক্ষতি করব না, এইটুকু অনুমতি তো পেতেই পারি। কথা বলার সাথে সাথে ছেলের শরীরটা একদম নিস্তেজ হয়ে গেল। মনে হলো শরীর থেকে সমস্ত শক্তিকেও শুষে নিয়েছে। ধপ করে সোফার উপর এলিয়ে পড়ল। কিছুক্ষণ পর চোখ খুলতে একদম স্বাভাবিক একটা বাচ্চা। একটু আগে যে এত বড় একটা প্রলয় ঘটে গেল সে বিষয়ে বিন্দুমাত্র তার কোনো ধারণা নেই। আল্লাহর অশেষ রহমতে এরপর থেকে ওই জিন আর কখনো আমার ছেলের শরীরে প্রবেশ করেনি। কাজিন হুজুর আমার উপর থেকে জিনের প্রভাব দূর করে আমাকেও সুরক্ষিত করেছিলেন। জিনটাকেও কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন। এরপর থেকে তারা আমাদের কোনো ক্ষতি করেনি। এই ঘটনাটি বেশ বড়, তাই আজ আর বলছি না। এই ঘটনার কিছুদিন পর আমরা সেই পুরনো বাংলো বাড়িটা ছেড়ে দিয়ে সম্পূর্ণ নতুন একটা ফ্ল্যাট বাড়িতে চলে আসি। এই ফ্ল্যাট বাড়িতে আসার পরও একেবারে শুরুর দিকে কিছু অদ্ভুত ঘটনা ঘটত। বাড়িতে সুরা বাকারা চালিয়ে রাখলে হঠাৎ করেই ঘরের লাইট আর ফ্যানের সুইচ বন্ধ হয়ে যেত। কখনো কখনো তো মেইন সুইচটাও প্রচন্ড শব্দে বন্ধ হয়ে যেত। পুরো বাড়িটা একটা নিমিষে গভীর অন্ধকারে ডুবে যেত, কিন্তু আমরা তখন আর ভয় পেতাম না। মোবাইল ফোনে ব্লুটুথ স্পিকার লাগিয়ে সুরা বাকারা বাজিয়ে রাখতাম। কাজিন হুজুর কিছু রুকাইয়া করা পানি দিয়েছিলেন। পবিত্র পানি বাড়ির প্রতিটি ঘরের চার কোণায় খুব সাবধানে ছিটিয়ে দিতাম। নিজেরা ঘরের চার কোণায় দাঁড়িয়ে আজান দিতাম। বাজার থেকে লোবান কিনে সেটা পুড়িয়ে বাড়িতে ধোয়া দিতাম। হুজুর বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন যেন ঘরের প্রতিটি কোণায় লোবান অর্থাৎ আগরবাতির ধোয়া পৌঁছায়। পড়া পানি শেষ হলে হুজুর বলেন, এখন থেকে তোমরা নিজেরাই কোরআন পড়ে পানিতে ফু দিয়ে সেটা ছেটাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন তিনি, বলেছিলেন বাড়ির মূল দরজা আর অন্যান্য সব দরজায় সূরা রহমান লিখে ঝুলিয়ে রাখতে। তার কথা মতো সূরা রহমান লিখে দরজায় দরজায় লাগিয়ে দিলাম। বুঝিয়েছিলেন এই সূরা দরজায় লাগানো থাকলে কোনো খারাপ শক্তি বা জিন চাইলেও আর ঘরে প্রবেশ করতে পারবে না। আমরা জানতাম কারো বা কারো বা কোনো খারাপ শক্তি আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু কোরআনের আলো আর আল্লাহর রহমতের সামনে তারা পুরোপুরি পরাস্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমাদের বাড়িতে আর কোনো সমস্যা বা খারাপ কিছু ঘটেনি। আল্লাহর অশেষ রহমতে বাচ্চাদের নিয়ে অবশেষে একটি শান্তিপূর্ণ আর নিরাপদ জীবনের দেখা পেয়েছিলাম। আর সেই মহিলা জিন, বিশাল বড় খোপাওয়ালা জিন, সেই ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের আপুর ঘটনা। এই আবু এবং তার পরিবার নিজেদের না জেনে কিছু ভুলের কারণে ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহর উপর ভরসা আর সঠিক উপায় রুকায়ের মাধ্যমে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুত আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত্বকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
2010 সালে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমি আপনার মোটামুটি একজন বড় ভক্ত। তখন থেকে আমি বুথ এফ এম শুনি, এমনকি আপনার বুথ এফ এম এর প্রথম এপিসোড থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি সমস্ত এপিসোড আমার শোনা হয়েছে, আমি কোনোটা বাদ দিইনি। কিন্তু 2013 সালের পরে তো আমি জার্মানিতে চলে আসি আমার উচ্চশিক্ষার জন্য, কিন্তু তারপরও আমি বুথ এফ এম শোনা বন্ধ করি নাই। তখন হয়তো আমি লাইভ শুনতে পারতাম না আর কি, সময় স্বল্পতার কারণে, কিন্তু আমি ইউটিউব থেকে সবসময় আমি আপনার এপিসোড গুলো শুনতাম। তখন যখন দেশে ছিলাম, যখন বুথ এফ এম হতো, তখন তো আরকি মোটামুটি প্রতিটা সপ্তাহে আমি অপেক্ষা করতাম যে কখন শুক্রবার হবে, কখন বুথ এফ এম হবে, কখন নাসির ভাই গল্প বলবে, সেগুলো শুনবো। জাস্ট আই ওয়াজ এনজয়িং দিস। তা ওই সময় না এই জিনিস আপনার এই এপিসোডগুলো অনেকটা আমার কাছে ড্রাগসের মতন হয়েছিল, যে কারণ কি যে রাতে ঘুমানোর সময় আমার আর কি আপনার মুখের গল্পগুলো আমাকে শুনতে হইতো, না হলে আর কি ঠিক মতন ঘুম হইতো না, অথবা আর কি ভালো লাগতো না, ওইরকম অবস্থা। যাই হোক, আমি সত্যি কথা যে আমি আপনার একজন বড় ভক্ত, বড় ফ্যান। তা আমি এর আগে কখনো ঘটনা পাঠাই নাই, এটাই আমার প্রথম ঘটনা। যদি মনে করেন যে প্রচারযোগ্যতা হলে অবশ্যই প্রচার করবেন। প্রথমে ভাবছিলাম যে আমি আপনার ঘটনাটা লিখে পাঠাই, তাহলে আপনি আপনার মতন করে বললে ওটা আরো বেশি ভালো হতো, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আর এটা হচ্ছে না। তা আমি আপনাকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, আপনি ইচ্ছা করলে আমার ভয়েস রেকর্ডটা শুনে আপনার মতন করে আপনি প্রচার করতে পারেন, অথবা আপনার মতন করে আপনি গল্পটা বলতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমার ভয়েস রেকর্ডটা প্রচার করা যায় বা মোটামুটি কোয়ালিটি হবে, এরকম যদি মনে হয় তাহলে আপনি অবশ্যই প্রচার করতে পারেন, আমার তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তা রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তা ঘটনা বলার আগে আমি একটু বলতে চাই যে আমি আমার সত্যিকারের নামটা জানাতে চাচ্ছি না, কারণ এই কাহিনীতে আমার কয়েকজন বন্ধু ইনভলভ আছে, তারা হয়তোবা আপনার শো শুনে, আমি শিওর না তারা শুনে নাকি শোনে না, হয়তোবা শুনে, তারাও শুনে। তা আমি চাই না যে ওরা আমার নামটা জানুক, কারণ ওরাও এতে ইনভলভ আছে। আর কেন বলতে চাচ্ছি না এটা, আমি এই ঘটনা মাঝখানে বলবো যে কেন, কারণ না হলে ওরা হয়তো রাগ হতে পারে কোনো কারণে। আচ্ছা যাই হোক, ঘটনাটা ঘটে 2018 সালের সামারে। তা আমরা এখানে মোটামুটি প্রতিটা সামারেই এখানে সবসময় একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি, কারণ কি জার্মানিতে আপনার 4-5 মাস সামার থাকে, এরপর মোটামুটি শীত থাকে, স্নো পড়ে, যার কারণে উইন্টারের সময় আমরা ঘোরাঘুরি করতে পারি না। তার জন্য সামারটাই হলো আমাদের জন্য বেস্ট ঘোরাঘুরি করার জন্য। আর আমরা মোটামুটি প্রতি বছরই এই সামারের জন্য অপেক্ষা করি যে কখন সামার আসবে, একটু ঘোরাঘুরি করতে পারবো। তা ঠিক ওই 2018 সালে সামারে তখন আমরা কয়েকজন ফ্রেন্ড, আমরা 4 জন ফ্রেন্ড আর কি প্ল্যান করি যে আমরা কোথাও ঘুরতে যেতে পারি। এখানে রুগেন নামে একটা জায়গা আছে, আমি অবশ্য বার্লিনে থাকি, তা বার্লিন থেকে এটা মোটামুটি প্রায় 400 কিলোমিটার মতন হবে দূরত্ব। আর জায়গাটাও খুব সুন্দর ছিল, কারণ ওইখানে আপনার সমুদ্র আর পাহাড় একসাথে মিলছে, যার কারণে জায়গাটা খুবই সুন্দর ছিল। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা রুগিনেই যাই। তখন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে শনিবারটা আমাদের জন্য বেস্ট হয়, কারণ শনিবারে মোটামুটি আমাদের সবারই অফ ডে থাকে। তা আমাদের প্ল্যান অনুযায়ী হয় যে আমরা সেদিন সকালে আমরা রওনা দিব, মোটামুটি 7টার দিকে আমরা রওনা দিব। তা আমরা যতটুকু ক্যালকুলেট করলাম দেখলাম যে আপনার 400 কিলোমিটার, এটা আমাদের পাড়ি দিতে মোটামুটি 3.5-4 ঘন্টার মতো লাগতে পারে। তো তখন আমার বন্ধুরা বললো যে তাহলে আমরা 7টার দিকে যদি রওনা দিই তাহলে আমরা হয়তো ওখানে 11টার ভিতরে গিয়ে পৌঁছাতে পারবো। এরপর আমরা মোটামুটি দুপুর বা সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম, এরপর সন্ধ্যার দিকে আবার আমরা রওনা দিয়ে ব্যাক করে আবার চলে আসলাম। তা ওরকম ভাবে সবকিছু ঠিক হলো যে আমরা শনিবার সকাল 7টার দিকে আমরা রুগেনের উদ্দেশ্যে রওনা দিব। আর তখন আমার একটা গাড়ি ছিল ফোর্ড কোম্পানির মন্ডিও মডেলের, মোটামুটি বড় সড়ি গাড়ি ছিল। তা আসলে তখন আমার অন্য ফ্রেন্ডদেরও গাড়ি ছিল, যে বাকি যারা ছিল তাদের ছিল, কিন্তু তাদেরগুলো ছোট থাকার কারণে তখন সবাই সিদ্ধান্ত নেয় যে আমার গাড়ি নিয়ে রুগেনে যাওয়া হবে। তা শুক্রবারে আমার কাজ থাকে রাত 10টা পর্যন্ত 10টা শিফট পর্যন্ত। তা আমি মোটামুটি অফিসের কাজ সবকিছু কমপ্লিট করে তা গাড়ি নিয়ে যখন বাসার দিকে রওনা দিই যে হ্যাঁ বাসায় যাবো, তা কালকে তো ট্রিপ আছে, তা আমি একটু মোটামুটি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ কালকে ট্রিপে যাব, একটা অন্যরকম আর কি ইন্টারেস্ট কাজ করতেছিল। তা আমি যখন গাড়ি নিয়ে বাসে আসছিলাম, তা এই দেশে মোটামুটি একটু পরপরই আপনার সিগন্যাল লাইট পড়ে। তা এই দেশে মানুষগুলো এই সিগন্যাল লাইট গুলোকে খুবই আর কি খুবই মান্য করে এই দেশে। ওরা ধরুন যখন লাল হয় তখন একদম স্টপ হয়ে যায় জায়গার মধ্যে, ওরা আর কি এটাকে অনেকটা ধরতে গেলে আর কি গডের মতন মানে ওরা, এরকম একটা অবস্থা। তা রাস্তা আসার পরে আমিও সিগন্যাল লাইটের মধ্যে পড়লাম। আমার সামনে তখন আরেকটা গাড়ি ছিল মোটামুটি অনেক পুরনো মডেলের। তা জার্মানিতে এরকম দেখা যায় যে অনেক বয়স্ক লোক অথবা বয়স্ক মহিলারা তারা খুব শৌখিন হয়, যার কারণে দেখা যায় কি যে তাদের জীবনে যে প্রথম গাড়িটা থাকে সেই প্রথম গাড়িটা তারা বিক্রি করে না, তারা সেই প্রথম গাড়িটাই রেখে দেয়। দেখা যায় যে 1970 সালে কিনছিল ওই, কিন্তু ওইটাই রেখে দিছে। তা এরকম মোটামুটি 70 দশকের একটা গাড়ি দেখলাম যে আমার সামনে অয়ো লাইটের জন্য অপেক্ষা করতেছে, কারণ সিগন্যাল লাইট তখন লাল ছিল, তা অয়ো লাল লাইটের জন্য অপেক্ষা করতেছে। তখন আমি ওর গাড়ির পিছনে অপেক্ষা করতেছিলাম, আর আমি ওর গাড়িটা আগে দেখতেছিলাম যে এত পুরনো গাড়ি কিন্তু কি সুন্দর চকচক করতেছে। তখন আমি ভাবতেছি যে হ্যাঁ জার্মানিরা ওরা ওদের গাড়িকে খুব যত্ন করে বা এরকম, এগুলো ভাবতেছিলাম। তা ভাবতে তা হঠাৎ করে দেখি যে সিগন্যাল লাইট আপনার সবুজ হয়েছে, কিন্তু ওই ভদ্রলোক বা বয়স্ক লোক উনি আর গাড়ি আগে বাড়াচ্ছে না আর কি, উনি আর ড্রাইভিং করতেছে না, উনি ওইখানে থেমে আছে। তা এখানে সচরাচর আমরা এখানে কখনো হর্ন দিই না একজন আরেকজনকে, কারণ এখানে দেখা যায় যে আপনি যদি রাস্তায় 2 ঘন্টা বা 4 ঘন্টাও যদি দাঁড়ায় থাকেন আপনি কখনো হর্নের শব্দ শুনবেন না, কারণ এই দেশে হর্ন দেওয়াটা মোটামুটি ধরতে গেলে কেউই দেয় না। একদম খুবই বিপদে পড়লে তখন হয়তো বা আপনি হর্ন দিতে পারেন, অথবা আপনি হর্ন দিলে এটা মানুষ অসম্মানজনক চোখে দেখে আর মানুষ রাগ হয় যদি আপনি হর্ন দেন। তা আমি তো হর্ন দিতেছি না, তা আমি ভাবতেছি আমি আর কি আমার গ্লাস দিয়ে দেখতে পারতেছি, ওনার যে লুকিং গ্লাস আছে ওই গ্লাস দিয়ে আমি দেখতে পাচ্ছি যে উনি একজন আর কি বয়স্ক লোক, আর সাথে একজন বয়স্ক মহিলাও ছিল, তা আমি দেখতে পাচ্ছি। তা আমি ভাবছি যে উনি ওনারা হয়তো বা একটু বয়স্ক, হয়তো বা একটু রিয়াকশনটা হইতে একটু সময় লাগতেছে, হয়তো বা এখনই গাড়ির ড্রাইভ শুরু করবে। তা মোটামুটি দেখলাম যে 6-7 সেকেন্ড হয়ে গেছে তারা আর কি সে ভদ্রলোক আর গাড়ি ড্রাইভ করতেছে না। তা তখন আমি মোটামুটি একটু বিরক্ত হয়ে ওনাকে আমি একবার হর্ন দিয়ে পাশ দিক আর কি পাশ কাটিয়ে যখন ড্রাইভ করে চলে যাচ্ছিলাম, তখন যে ভদ্রলোক ছিল যিনি ড্রাইভিং করতেছিল ওনার চোখের সাথে আমার চোখে একবার কন্ট্যাক্ট হলো। তা দেখলাম যে মোটামুটি 70-এর আশেপাশে বয়স হবে, ওনার পাশে আরেকজন বয়স্ক মহিলা বসা ছিল, ওনার বয়সও এরকমই হবে। তা আমার মুখে তখন একটু মোটামুটি একটু বিরক্তির ছাপ ছিল, কারণ আর কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমার মুখে একটু বিরক্তিকর ছাপ ছিল। তা যখন আমাদের মধ্যে আই কন্ট্যাক্ট হলো, তা দেখলাম যে দুইজনই আমার দিকে খুব কটমট করে তাকিয়ে আছে আর কি, খুবই রাগান্বিত ভাবে। আর কি বলবো যে মনে হচ্ছে কি যে ওরা এখনই মনে হয় এসে আসবে, গায়ের দরজা খুলে এসে আমাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা আর কি। এরকম রাগান্বিত ভাবে আর খুব লাল লাল হয়ে আছে আর কি, চেহারা চেহারা আর কি লাল হয়ে গেছে ওদের রাগের ঠেলা। তা আমি ওনাকে আর কিছু না বললে আমি পাশ কাটিয়ে তখন ড্রাইভ করে বাসায় চলে আসি। তা বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কারণ আমি যখন আমার 10টায় শিফট থাকে তখন আমি অফিসে ডিনারটা কমপ্লিট করে ফেলি, যেন বাসায় আসার পরে ডিনারে কোনো ঝামেলা না থাকে। তা আমি শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। আর এখানে আমার বাসার বর্ণনাটা একটু দেওয়ার দরকার, সেটা হলো আমি তখন এক রুমের বাসা নিয়ে থাকতাম, এক রুমে একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম, তখন আমি একাই থাকতাম এখানে। তা যার কারণে আমার এক রুমের ভিতরে মোটামুটি সবকিছু ছিল, যেমন টিভি, খাট, সোফা, পড়ার টেবিল সবকিছু ছিল এই রুমের ভিতরেই। তা রুমটা মোটামুটি অনেক বড়ই ছিল আমার। তা প্রথমে ছিল আমার একদম জানালা পাশে লাগানো ছিল আমার খাট, খাটের অপোজিটে ছিল টিভি, আর খাটের ডান পাশে ছিল সোফা। সোফার থেকে একটু স্পেস রাখার পরে হলো আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের সাথে আবার একটা চেয়ার ছিল, কিন্তু ওটা আবার রোল করা যেত, কিন্তু রোল করা গেল আপনি ধাক্কা দিয়ে রোল করতে হইতো, কারণ আমার বাসাটা পুরোপুরি কার্পেট করা ছিল, যার কারণে এটা রোল করতে হলে আপনাকে ধাক্কা দিয়ে করতে হবে কার্পেটের কারণে। তা আমি ওই দিন টিভি দেখতে দেখতে মোটামুটি মনে হয় একটা বা দেড়টা বাজে, কারণ তখন মনে হয় আমি কোন একটা ইন্টারেস্টিং মুভি পাইছিলাম। তো ওই মুভিটা দেখতে দেখতে মোটামুটি একটা বা দেড়টা বাজে। তা আমি ভাবতেছিলাম যে তো ঘুমায় যাবো, দশ মিনিট পর ঘুমায় যাবো, এরকম করতে করতে প্রায় দেড়টা বাজে। তা তখন আমি ঘুমায় যাই। ওই দিন রাতে আমার সাথে তেমন কিছুই হয় নাই। তা আমার তখন আমি সচরাচর মোবাইল সাইলেন্ট করে ঘুমাই, যেন আমার ঘুমিকেও ডিস্টার্ব না করে ফোন টোন দিয়ে, কিন্তু ওই দিন আমি মোবাইল সাইলেন্ট করতে ভুলে যাই। তা তখন মোটামুটি ঠিক আনুমানিক সাড়ে ছটার দিকে আমার একটা ফ্রেন্ড কল দেয়। তা ওর কলের শব্দে আমার ঘুমটা ভাঙে। তা ও তখন আমাকে বলতেছে কি অবস্থা, কোথায় তুমি, আমরা তো এখানে রেডি হয়ে আছি। তা আমার না তখন খুব ঘুম পাচ্ছিল, কারণ দেড়টার দিকে আমি ঘুমাইছি আর কি, ঘুমটা হয় নাই ঠিক মতো। তা তখন আর কি আমার ওইখানে যাওয়ার মতন ইচ্ছা ছিল না তখন, কারণ তখন আমি খুব টায়ার্ড ছিলাম, প্লাস আমি তখনও ঘুম চোখ। তা তখন আমি ওদেরকে বলতে চাইছিলাম যে না আজকে ট্রিপটা ক্যান্সেল করো, আমি হয়তো আমি একটু টায়ার্ড বা এটা বলবো, কিন্তু ওই সময় ওই পাশ থেকে আমার ফ্রেন্ড বলতেছে যে আমরা তো এখানে তিনজন অলরেডি রেডি হয়ে আছি আমাদের বাসায়, তুমি কখন আসবে, আমরা তো ওয়েট করতেছি, তুমি কি রওনা দিছো কিনা। তা তখন আবার আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে তিনটা মানুষ আমার জন্য অলরেডি রেডি হয়ে ওরা এক বাসায় ওয়েট করতেছে, আবার তিনজনই আমার সাথে তখন কথা বললো, তিনজনই বলতেছে ভাই আপনি কখন আসবেন, তাড়াতাড়ি আসেন। সেটা তখন চিন্তা করলাম যে না যাই দেখি, 400 কিলোমিটার রাস্তা, হয়তো একটু গাড়ি স্পিডে চলে গেলে হয়তো বা 3 ঘন্টার ভিতরে গিয়ে পৌঁছায় যাবো, তারপরে আর মাঝখানে হয়তো কফি বা রেডবুল কিছু খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, হয়তো বা ঘুম ভাবটা আর থাকবে না। তা আমি তখন সকাল 6:30 দিকে ঘুম থেকে উঠে একদম সাথে সাথে আর কি একটু ফ্রেশ হয়ে সাথে সাথে রওনা দিয়ে দিই, আমি আর নাস্তা না করে সাথে সাথে বের হয়ে যাই, কারণ ভাবতেছিলাম জ্বর ওয়েট করতেছে, আমার তাতে যাওয়া উচিত। তা আমি ওখানে ওদের ওখানে যাই। তা আমরা সবাই একসাথে বসার পরে আমরা আমাদের ট্রিপ স্টার্ট করি। তা মোটামুটি 10-15 মিনিট পরে সবাই বলতেছে যে আমাদের তো নাস্তা করা হয় নাই, তা আসো আমরা এক জায়গায় নাস্তা করে নিই, তাহলে খুব ভালো হবে। তা আমি অতীন চিন্তা করলাম যে হ্যাঁ আমারও একটু ক্ষুধা পাইছে, আর সবচেয়ে বড় দরকার ছিল তখন কফি খাওয়া। তার জন্য আমিও চাচ্ছিলাম যে হ্যাঁ আমরা একটু নামি, নাস্তা করি, কফি খাই, একটু ফ্রেশ হই, কারণ সেই রাত 1:30 দিকে ঘুমাইছিলাম, আবার সকাল 6:30 উঠতে হয়েছে, মাত্র 5 ঘন্টা ঘুম। তা আমার মোটামুটি তখনও টায়ার্ডনেসটা ছিল। তা আমরা তখন আমি সবাই নামার পরে নাস্তা করি, আমিও কফি খাই। তা আমি ভাবলাম যে একটু পরে হয়তো বা ঠিক হয়ে যাবে, টায়ার্ডনেসটা থাকবে না, হয়তো বা ঠিক মতো ড্রাইভ করতে পারবো। তা ওইখানের মধ্যে অলরেডি আমার এক ফ্রেন্ড বলতেছিল যে ভাই আপনাকে একটু টায়ার্ড লাগতেছে, তা আপনার কি রাতে কি ঠিক মতন ঘুম হয় নাই নাকি কি। তা আমি তখন কিছু বলি নাই, আমি বললাম যে না ঠিক ঘুম কোনো সমস্যা নেই, কারণ আমি ভাবতেছিলাম যে যদি বলি যে না আমি টায়ার্ড ঘুম হয় না ঠিক মতন, তখন ওরা ভয় পাবে, কারণ আমাদেরকে হাইওয়ে রোড দিয়ে যেতে হবে, এই দেশে এটা অটোবান বলে, তাই এই দেশে অটোবানগুলো খুব স্পিডি হয়। তাই ও যেন ভয় না পায় বা কেউ যেন ভয় না পায় এর জন্য আমি জিনিসটা স্কিপ করি। তো আমি ওদেরকে বলি না যে আমার আসলে রাতে ঠিক মতন ঘুম হয় নাই, আমি একটু টায়ার্ড। তা আমরা তখন আবার আমাদের জার্নি স্টার্ট করি। তা আমরা অটোবানে আর কি হাইওয়ে রোডে উঠেই, তা মোটামুটি দেখলাম যে আমরা কিছুক্ষণ হাইওয়ে রোডে কিছুক্ষণ যাওয়ার পর থেকেই আর কি সাইনবোর্ড আসলো যে এই হাইওয়ে রোড পুরাটাই মোটামুটি অনেকখানি রাস্তাই আপনার আনলিমিটেড রাস্তা। আনলিমিটেড রাস্তা মানে হলো যে আপনি যত স্পিড খুশি তত স্পিডে চালাতে পারবেন। আর রাসেল ভাই আপনি হয়তো বা জানবেন কিনা যাই না সরি, যে পুরো আমার জানার মতে যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র জার্মানি হাইওয়ে অথবা অটোবানে আপনি আনলিমিটেড স্পিডে গাড়ি চালাতে পারবেন। এখানে কোনো স্পিডের কোনো লিমিট নাই, আপনি ইচ্ছা করলে 200-300 পার কিলোমিটার আওয়ারও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি যখন দেখলাম যে হ্যাঁ আনলিমিটেড রাস্তার সাইনবোর্ড আসছে, তা তখন আমি মোটামুটি গাড়ির স্পিডটা তুলে দিই। তখন 150 থেকে আমি মোটামুটি 220-230 নিয়ে আসছিলাম, 230 সম্ভবত, কারণ আমার ওই ফোর্ট মন্ডিও গাড়িটা দিয়ে 240 পার কিলোমিটার পার আওয়ার উঠানো যেত সর্বোচ্চ। তা আমি 230-এর উপরে উঠাতাম না, তা 230 কিলোমিটার পার আওয়ারে আমি সবসময় গাড়ি রাখতাম, এর বেশি উঠাতাম না। তা আমি তখন মোটামুটি ড্রাইভিং করতেছি খুব মোটামুটি স্পিডেই, কারণ আমি তখন চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি যেন আমরা ওইখানে পৌঁছা যাই, কারণ আমি তো এমনিতে একটু টায়ার্ড। তা এখানে সচরাচর হাইওয়ে রোডের একটা সিস্টেম হলো যে আপনার তিনটা লেন যদি থাকে, আপনি যদি মোটামুটি স্লো গতিতে যদি স্লো স্পিডে যদি গাড়ি চালান, মোটামুটি 150-160 কিলোমিটার পার আওয়ারে যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনি মিডল লাইনে থাকবেন। আর থার্ড লাইনটা হলো গিয়ে মোটামুটি বাস আর ট্রাকদের জন্য, কারণ ওরা 100-এর উপরে উঠতে পারে না সচরাচর। আর ফার্স্ট লেনটা হলো গিয়ে আপনি একমাত্র ওভারটেক অথবা আপনি যদি খুব স্পিডে গাড়ি চালান তখন আপনি ফার্স্ট লেনটা ইউজ করবেন। আর এখানে আপনার সচরাচর ফার্স্ট লেনটা ইউজ করে তারাই যারা নাকি 300 কিলোমিটার পার আওয়ারের উপরে তোলে, তারাই ফার্স্ট লেনটা ইউজ করে। তা আমি মোটামুটি 200-220 দিয়ে আমি মিডল লাইনে থাকি সচরাচর। তা ওই দিনটাতে আমি দেখলাম যে পিছনে তেমন একটা গাড়ি নাই, সামনে তেমন একটা গাড়ি নেই, মোটামুটি অটোবান হাইওয়ে রোডটা মোটামুটি খালি ছিল। তা আমি তখন চিন্তা করলাম যে তা একটু ফার্স্ট লেনে চালাই। তা ফার্স্ট লেনে আমি তখন হয়তোবা 230 এরকম ছিলাম, 220-230 ছিলাম। তা আমি মোটামুটি আর কি চালাচ্ছি আর মোটামুটি তখনও টায়ার্ড ছিলাম। তা এরভাবে অনেকক্ষণ চালাই, মোটামুটি মনে হয় 15-20 কিলোমিটার চালানোর পরে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি হঠাৎ হঠাৎ করে 2-3 সেকেন্ডের জন্য ঘুমায় যেতেছিলাম। তা তখন ঘুমায় যেতেছিলাম, তা হঠাৎ করে উঠে দেখি যে না আমি ড্রাইভিংয়ে আসি, 2-3 সেকেন্ডের জন্য হঠাৎ করে চোখটা লেগে যাচ্ছে। তা হঠাৎ করে এভাবে উঠি একবার, তা তখন দেখতেছি যে না আমার মোটামুটি টায়ার্ডনেসটা ভালোই চলতেছে, কফি খাওয়ার পরও ওটা অত ভালো হেল্প করতেছে না। তো অনেকখানি যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে আপনার হাইওয়ে অথবা অটোবানের পাশে একটা ইমার্জেন্সি লেন থাকে সচরাচর। এখানে যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায় অথবা গাড়ির প্রবলেম হয়, যান্ত্রিক ত্রুটি হলে, তখন ওই ইমার্জেন্সি লেনে আপনি গাড়িটা রাখতে হবে। রাখার পরে হয়তোবা পুলিশ অথবা যারা গাড়ি এখানে আপসলেপেন বলে অথবা যারা ট্রাক নিয়ে আসবে গাড়ি আপনার টেনে নিয়ে যাবে, ওই রকম একটা লাইন থাকে, ওইখানে আপনাকে দাঁড়াতে হবে যদি আপনার কোনো ইমার্জেন্সি দরকার হয়। তা তখন আমি যাওয়ার পরে আর কি অল্প একটু সময়ের জন্য দেখলাম যে ইমার্জেন্সি, আর এই দেশে সচরাচর আপনার হাইওয়ে রোডে ইমার্জেন্সি লেনে কখনো কেউ হাঁটাটি করে না, কারণ এই দেশে হাইওয়ে রোডে মানুষ হাঁটাটি করা নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু গাড়ি চলাচল করতে পারবে, এমনকি হাঁটাহাঁটি অথবা সাইকেল চালানো ওইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এই দেশে হাইওয়ে রোডে, কারণ এখানে মোটামুটি সবাই খুব স্পিডে গাড়ি চালায়, তো এই কারণে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তার মানে আপনার হাইওয়ে রোড থেকে হাইওয়ে রোডের পাশে বা অন্য কোথাও থেকে যে একটা মানুষ হাইওয়ে রোডের ভিতরে ঢুকে যাবে ওটারও কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই না। তা আমি এভাবে যাওয়ার অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে সেই ইমার্জেন্সি লেনে একটা লোক দাঁড়ায় আর কি, একটা বয়স্ক লোক দাঁড়ায় আছে, যেটা নাকি আমি যাকে নাকি আমি গতকাল আর কি শুক্রবার রাতে দেখছিলাম। শুক্রবার রাতে যখন আমি কাজ শেষ করে আসি তখন যে বয়স্ক লোকটাকে দেখছিলাম, দেখি ওই লোকটা ওইখানে দাঁড়ায় আছে, ওই লোকটা ওইখানে দাঁড়ায় আছে আর আমাদের কোটমোট করে তাকে আছে। তা তখন আমি একটু থতপথ খেয়ে গেলাম যে ব্যাপার কি, এই লোক এখানে কেমন করে কি। তা তখন আমি ভাবলাম যে হয়তোবা ওনার গাড়ি হয়তোবা সামনেই দেখতে পাবো, সামনে হয়তো বা ওনার গাড়ি কোন অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা যান্ত্রিক ত্রুটি হয়েছে, তা হয়তো হইতেই পারে, কাকতালি ভাবে মিলতে পারে, আমিও যে দিকে ট্রিপ নিয়ে যাচ্ছে উনিও হয়তো ওই দিকে যাচ্ছে, এরকম হইতে পারে। তা আমি এটা মোটামুটি একটু স্বাভাবিকই নেই, কিন্তু একটা জিনিস আমার কাছে একটু আশ্চর্য লাগে, সেটা হলো যে বয়স্ক লোকটা একদম আমার চোখে চোখ রাখলো, একদম কয়েক সেকেন্ডের জন্য আই কন্টাক্ট হলো। তা আমি তখন ওনার চোখের দিকে তাকালাম, দেখলাম যে সেই গতকালকের মতন এরকম খুব রাগান্বিত ভাবে তাকে আছে আমার দিকে, চেহারা ওই গতকালকের মতন নিলাম। তা আমি ওইটা অ্যাভয়েড করি, অ্যাভয়েড করে সামনে ড্রাইভ করতে থাকি। তা তখন দেখলাম যে আমার খুবই আর কি টায়ার্ডনেসটা খুব আস্তে আস্তে বাড়তেছে। তা তখন ভাবলাম যে না, একটা ব্রেক নেওয়া উচিত। কিন্তু যখন আমার ফ্রেন্ডরা বলছিল যে ভাই আপনি কখন ব্রেক নেবেন আমাদের ট্রিপের আগে, তখন আমি বলছিলাম যে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা পরে আমি একবার ব্রেক নিব। তা আমি যখন 40-45 মিনিটের পরেই যখন ব্রেক নিতেছি, তখন আমার যে পাশে সিটে যে ফ্রেন্ডটা ছিল, তো উনি আমাকে বলতেছিল যে ভাই সবকিছু ঠিক আছে? তো আমি বললাম যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, আমি জাস্ট একটা ব্রেক নেই আর তারপরে আবার স্টার্ট করি সমস্যা। তা উনি বলতেছে কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনি ড্রাইভিং করতেছেন, আপনার যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবেই করেন। আর এই দেশে আপনার হাইওয়ে রোড গুলা মোটামুটি 5-10 কিলোমিটার পরপর রেস্ট নেওয়ার জন্য অথবা ব্রেক নেওয়ার জন্য এদেশে সরকারই আর কি খুব সুন্দর করে জায়গা তৈরি করে দেয়। আপনি ওখানে গাড়ি রেখে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ এখানে খুব সুন্দরভাবে ছাউনি করে দেয়, ওরা টয়লেট আছে, আপনি এখানে রেস্ট নিতে পারবেন, আর কি খুব সুন্দর প্লেস করে দেয় 5-10 কিলোমিটার পর পরই এই দেশে। তা আমি তখন ব্রেক নেওয়ার জন্য গাড়ি ওইখানে থামাই, থামানোর পরে আমি মোটামুটি আবার কফি খাই, আর গাড়ির ভিতরে রেডবুল ছিল, রেডবুল খাই। তখন ভাবলাম যে দুইটা একসাথে খেলে হয়তো বা একটু ভালো লাগতে পারে। তা আমি তাদেরকে তখনও বলতেছিলাম না যে আমি খুব টায়ার্ড বা গতকালকে আমার ঘুমায়নি ঠিক মতন, খুবই টায়ার্ড এর জন্য। তাই এর জন্যই এই কারণে আমি প্রথম দিকে আমার নামটা বলতে চাইনি, কারণ তাদের কাছে আমি জিনিসটা স্কিপ করছিলাম তখন, কারণ ভাবছিলাম তারা যদি আবার ভয় পায়। তা মোটামুটি ওইখানে মনে আমি 15-20 মিনিটের মতন ব্রেক নিই, ব্রেক নেওয়ার পরে আমরা আর কি মুখে পানি টানি দিয়ে আমি আবার ড্রাইভ শুরু করি। তা ড্রাইভ করতে থাকি, এবার মোটামুটি অনেকখানি কি ড্রাইভ করতে থাকি, প্রায় আধা ঘন্টা পরে হঠাৎ করে দেখি আমি তখন ফার্স্ট লেনেই ছিলাম, তখন আমার গাড়ি এরকমই মোটা, কারণ কি পুরোটা রাস্তাই ছিল আপনার আনলিমিটেড রাস্তা। তো এর জন্য আমি আর 200-র নিচে আমি স্পিড নিয়ে নেই, আমি সবসময় 200-র উপরে রাখার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি আমি ওখানে গিয়ে পৌঁছাইতে পারি। তা ফার্স্ট লেনেই আমি ছিলাম, তা তখন আমি আমার লুকিং গ্লাসে দেখলাম যে পিছন থেকে একটা গাড়ি আসতেছে, সেই গতকালকে সেই গাড়িটা আসতেছে, আর ও আমাকে আর কি বারবার লাইট রিফ্লেক্ট করতেছে। আর এই দেশে সচরাচর আপনার পিছন থেকে লাইট রিফ্লেক্ট করে এটা বোঝা যে হয় তুমি আরো স্পিডে গাড়ি চালাও, নয় তুমি আমার তুমি মিডল লাইনে যাও, আমাকে সাইড দাও, আমি চলে যাই। তা এই দেশে এটা কমন, খুবই কমন যে লাইট রিফ্লেক্ট করে অথবা লাইট দেওয়া, এটা দিয়ে সংকেত দেওয়া যে হয় তুমি সাইড দাও, নয় তুমি আরো স্পিডে চালাও, এটা খুবই আস্তে। তা আমি দেখলাম যে ওই ভদ্রলোকটাই লাইট রিফ্লেক্ট করতেছে, তা আমি লুকিং গ্লাসে ওনার চেহারা মোটামুটি দেখতে পারতেছিলাম। তা আমি তখন মোটামুটি একটু অবাক হই, কারণ এটা অনেক পুরনো গাড়ি, এত স্পিড ওঠার কথা না, আর এত স্পিড উঠলো এই দেশে সচরাচর যারা বয়স্ক লোক বা মহিলা আছেন ওরা এত স্পিডে গাড়ি চালায় না, ওরা মোটামুটি 150 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালায়, কারণ ওরা আর কি অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য ওরা আস্তে আস্তে চালায়, 150-160 চালাইতে থাকে ওরা, ওরা সচরাচর 200-র উপরে উঠে না। তা আমি তখন মিটারে তাকায় দেখলাম যে আমি কি খুব আস্তে চালাচ্ছি, তখন আমি দেখলাম যে মোটামুটি 225-এর মতন চলতেছে আমার গাড়ি। তা তখন আমি ভাবলাম যে হয়তো বা পুরোনো গাড়ি, হয়তো বা অনেক ভালো ভালো কোম্পানি হতে পারে, কারণ ওইখানে কোনো লোগো ছিল না ওই গাড়িটা। তাই আমি ভাবলাম যে হয়তো কোনো ভালো কোম্পানি অথবা স্পোর্ট গাড়ি হতে পারে, কারণ হয়তো বা স্পিড আমারটার চেয়ে তো অনেক বেশি এত পুরোনো গাড়ি হওয়ার পরেও। তা আমি মিডল লাইনে যাই, মিডল লাইনে যাওয়ার পর ওনাকে আমি সাইড দিয়ে দিই, কারণ এটা এই দেশের নিয়ম, কারণ আপনাকে সাইড দিতে হবে, না হলে আপনাকে আরো বেশি স্পিডে গাড়ি চালাতে হবে। তা আমার তো 240-এর উপরে তো আর উঠানো সম্ভব না, আর আমি 240 তখন আমি তুলতাম না একটা সিকিউরিটির জন্য, যে যদি 240 তোলার পর যদি আবার ব্রেক কাজ না করে, এই সমস্ত কারণে আমি তুলতাম না। তো ওনাকে আমি সাইড দিয়ে দিই, তা সাইড দিয়ে উনি যখন আমার পাশ দিয়ে যায়, তা ওনারা দুইজনই ছিল গাড়ির ভিতরে, সে বয়স্ক লোক আর বয়স্ক মহিলা, দুইজনই আমার দিকে তাকায় ছিল, একদম ঘাড় বাঁকা করে তাকায় ছিল, সচরাচর আপনি যখন 200-র উপরে 200 কিলোমিটার/আওয়ারের উপরে যখন ড্রাইভিং করবেন, আপনি বেশিক্ষণের জন্য আপনার মাথা ঘুরায় অন্য দিকে রাখতে পারবেন না বা অন্য কারোর দিকে তাকায় থাকতে পারবেন না, কারণ তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ আপনি 200-র উপরে উঠলে তখন সবসময় সামনের দিকে তাকাতে হয়। তা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ওরা দুজনই আমার দিকে খুব তাকায় ছিল। তা আমি একটু বোকা বোকা হয়ে গেলাম যে ব্যাপার কি, ওনারা উনি বয়স্ক লোক, উনি এটা কিভাবে পারতেছেন। আর ওই ভদ্রলোক এরপরে আমাকে ওভারটেক করে যখন চলে যায়, তা কিছুক্ষণের ভিতরে গাড়িটাকে আর দেখতে পাই না, ও খুব স্পিডে ছিল, ও চলে গেছে। তা আমি দেখলাম যে কয়েক সেকেন্ডের ভিতরে গাড়িটা নাই, তা এটাও আমার কাছে নর্মাল লাগলো, কারণ এই দেশে এটা স্বাভাবিক, কারণ যারা খুব স্পিডে থাকে ওরা কয়েক সেকেন্ডের ভিতরে খুব দূরে চলে যায়, তখন আর দেখা যায় না গাড়িটাকে। তা তখন আমার পাশে যে ভাই ছিল ওনাকে আমি বলতেছিলাম যে ভাই আমার পাশে দিয়ে যেই মাত্র যে একটা গাড়ি ওভারটেক করলো, ওটা দেখছিলেন ওনার যে বয়স্ক লোক আর মহিলা যে কিভাবে তাকায় ছিল, আমি আর কি ওনাকে বলতেছিলাম যে কিভাবে তাকায় ছিল, কি কটমট করে তাকায় ছিল। তা উনি তখন আমার বলতেছে ভাই আমি তো কোনো গাড়ি দেখি নাই, আর আপনি ফার্স্ট লেন থেকে মিডল লেনে আসছেন, তখন আমি চিন্তা করতেছি যে পিছনে তো কোনো গাড়ি নাই, আপনি কেনই বা লেন চেঞ্জ করতেছেন। তা আমি এটা শোনার পরে আর কি আমি আর কিছু বলি না। তা আমার বলতেছে আর কি উনি আবার আমার প্রশ্ন করলো যে ভাই আপনি সবকিছু ঠিকঠাক আছে তো, রাতে ঘুমাইছেন তো ঠিক মতো ভাই এসে। তা আমি বললাম যে না না ঠিকই আছে, আমি এমনি দুষ্টুমি করলাম আপনার সাথে, একটু ভয় দেখাইলাম, এটা বলে জাস্ট আর কি এটা অ্যাভয়েড করার চেষ্টা করলাম যেন উনি এটা নিয়ে অত বেশি মাথা না কামায় অথবা ভয় যেন না পায়। তা তখন আমি ভাবলাম যে হয়তো বা আমি রাতে ঠিক মতন ঘুমাই নাই, হয়তোবা উল্টাপাল্টা এগুলো দেখতেছি। তা ভাবলাম যে মনের ভুলের কারণে কি এরকম হলো নাকি। তা যাই হোক, তা আমরা তখন ড্রাইভ করে সেই রুগেনে পৌঁছায় গেলাম, ওটা রষ্ট হয়ে যেতে হয়। তা রুগেনে পৌঁছাইলাম, তারপর আমরা পাহাড়ের উপরে ঘোরাফেরা করি কিছুক্ষণ, এরপর যখন নিচে সিবিচের দিকে যাই, তা তখন সিবিচে যা আর কি আমার তিন বন্ধু তো ওরা তো খুবই এনজয় করতেছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। তা তখনও আমার তখন টায়ার্ডনেস ছিল না, কিন্তু তখন আমার অত ভালো লাগতেছিল না। তা আমি মোটামুটি ওদের থেকে একটু আলাদা হয়ে গেলাম, একটু দূরে দূরে। তো ওরাও আমাকে কয়েকবার ডাকতেছিল যে ভাই আপনি এত দূরে দূরে কেন আসেন, এখানে আসেন একসাথে আমরা আনন্দ করি, ছবি তুলি। তা আমি তখন বলতেছিলাম যে না আপনারা তোলেন, আমি আসতেছি একটু পরে। তা এরকম করে আমি মোটামুটি অনেকখানি দূরে ছিলাম ওদের থেকে, মোটামুটি পিছনে পড়ে যাই। তা আমি তখন সামনে যেতে থাকি সিবিচ ধরে। তা তখন দেখি যে সামনে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা আবার আমার চোখের সামনে তারা অপোজিট থেকে আসতেছে, আমার দিকে আসতেছে। তা তখনও দেখলাম যে একই অবস্থা, যে তারা কটমট করে তাকায় রয়েছে আমার দিকে, চেহারা লাল। তা তখন বুঝলাম যে না আসলে এটা সত্যি, এটা আমার হ্যালুসিনেশন অথবা টায়ার্ডনেসের কারণে না। তা ওরা আমাকে পাস করে চলে গেল, এমনকি আমায় কিছু বললো না, কিন্তু আমার দিকে সেই খুব রাগান্বিত চোখে তাকায় ছিল, এমনকি দুইজনই একসাথে। তা আমি ভাবলাম যে হয়তো বা গতকালকে রাতে আমি ওনাদেরকে হর্ন দিছিলাম, তো এই কারণে হয়তো বা ওনারা এখনো আমার উপরে রাগ। তা আমি আর তেমন কিছু বলিনি, আমি জাস্ট একটা ছোট্ট করে একটা হাসি দিয়ে হাই হ্যালো বলে আমি পাস দিয়ে আমিও চলে যাই। তা আমরা তো ঘোরাফেরা শেষ করি, শেষ করতে হতো মোটামুটি ছয়টা, তখন ছয়টা বা সাড়ে ছয়টা বাজে এরকমই, ছয়টা মনে হয়। তা আমরা ছয়টার দিকে আমরা রওনা দিই, রওনা দিয়ে আসার সময় কোনো প্রবলেম হয় না, সুন্দরভাবে চলে আসি। তা মোটামুটি আস্তে আস্তে এরকমই এগারোটা বা সাড়ে এগারোটা বাজে। তা বাসায় আসার পরে আমিও মোটামুটি টায়ার্ড। তা আমি তখন ফ্রেশ হয়ে সাথে সাথে শুয়ে পড়ি যে ঘুমা যাবো, তাতে আজকে আর কোনো টিভি কোনো কিছু না, আজকে ঘুমাতে হবে। আমি টিভি কোনো কিছু না দেখি, তখনই আমি শুয়ে ঘুমায় যাই। আর রাসেল ভাই, আমার ঘুমের সব সময় একটা পরিবেশ লাগে, সেটা হলো গিয়ে যে একদম পুরো ঘর অন্ধকার হইতে হয়। যদি একটু আলো থাকে তাহলে আমার ঘুম আসে না। তা আমি পুরো সব লাইট অফ করে দিয়ে আমি ঘুমায় যাই। তা মোটামুটি রাত দুইটা থেকে আড়াইটার দিকে, দুইটা থেকে আড়াইটা এরকম, আমার ঠিক টাইম এক্সাক্টলি মনে নাই, দুইটা থেকে আড়াইটা এরকম সময়ের দিকে হঠাৎ করে আমার ঘুম ভাঙে। কারণ ঘুমটা ভাঙে এরকম যে আর কি গলায় আমি খুব ব্যথা অনুভব করতেছিলাম। তো ঘুমের মধ্যে আমি চিন্তা করতেছিলাম ব্যথা করতেছে কেন গলা ব্যথা করতে, এরকম করতে তো আমার ঘুমটা ভাঙে। ঘুমটা ভাঙার পরে দেখি যে ওই যে গতকালকে যে যে লোকটাকে আমি দেখছিলাম, যে বয়স্ক লোকটা, ওই লোকটা আমার পড়ার টেবিলে যে চেয়ারটা, সেই চেয়ারের উপরে বসে আছে আর কি। চেয়ারটা আমার খাটের সাথে লাগানো ছিল, কিন্তু চেয়ারটা সবসময় টেবিলের ওই পাশে থাকে। চেয়ারটা কোনোভাবেই আমার খাটের ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি সবসময় চেয়ারটা সবসময় টেবিলের ভিতরে আর কি একটু ঢুকা রাখি যেন বের না হয়। আর চেয়ারটা নিজে নিজে আসার কোনো পসিবিলিটি নাই কার্পেটের কারণে। তা দেখি যে সে ওই চেয়ারটার উপরে বসে আছে আর আমার গলা ছিপ দিয়ে ধরে রাখছে, আর খুব রাগান্বিত চোখে তাকায় রয়েছে। তখন আমি শুধু ওনাকেই দেখছিলাম, সাথে বয়স্ক মহিলা ওনাকে আমি দেখিনি। তা উনি খুব রাগান্বিত ভাবে আমার গলা ছিপ দিয়ে ধরে আমাকে বলতেছে, যার কি জার্মান ভাষা আমাকে বলতেছে যে তুই আমাদের দেশে আসছিস কেন, তুই আমাদের দেশ থেকে চলে যা, এরকম বলতেছে। তা আমি তো খুব আর কি ছটফট করতেছি। তা আমি ভাবতেছি যে আমি মনে স্বপ্ন দেখতেছি, হয়তো আমাকে কি বোবায় ধরলো নাকি, কারণ এটা যে বাস্তবে হচ্ছে এটা আমার মাথায় একেবারেই আসে না। আমি ভাবছি কারণ আমার প্রায় মাঝে মধ্যে বোবা ধরে, কারণ আমি এখানে বাসায় সবসময় একা থাকি, আমার মোটামুটি সপ্তাহে দুই তিনবার বোবা ধরে, এটা আমার জন্য একদম নর্মাল হয়ে গেছে। কারণ বোবায় ধরলে আমি উঠে আবার সুরা টুরা পরে আবার ঘুমা যাই, কারণ এটা আমার কাছে একদম নর্মাল হয়ে গেছে। তা তখন ভদ্রলোক এমন গলা চেপে ধরে আছে, তা আমি তখনও ভাবতেছিলাম যে হয়তো আমাকে বোবায় ধরছে, তা একটু পরে ঠিক হয়ে যাবে। তারপরও দেখতেছি যে না, গলা খুব ভালোভাবে লাগতেছে আর কি, ব্যথা লাগতেছে। তা তখন আমি অনেক ছাড়ানোর চেষ্টা করি আর কি। তখনও ঘরের লাইট বন্ধ ছিল, কিন্তু আমার জানালা দিয়ে যে বাইরে যে রাস্তার যে আলোটা সেটা ঢুকার কারণে সেই লাইটে, সেই আলোতে আমি ওনার চেহারাটা মোটামুটি একটু দেখতে পাইছিলাম আদো আলো ছায়াতে। তা তখন আমি দেখা পরে আমি বুঝতেছি না যে কি করব। তা তখন আমি আইতুল কুরসি পড়া শুরু করলাম অনেক জোরে 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 জোরে, কিন্তু আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, কারণ মনে হইতেছিল কি যে উনি যে আমার এমন জোরে টিপ দিয়ে ধরে রাখছে, মনে আমার শ্বাসনালীটা বন্ধ করে রাখছে, যার কারণে আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না, কোনো কথা বের হচ্ছিল না। তা যাই হোক, অনেক কষ্টে আর কি আয়তুল করছি কোন রকম পড়তে থাকি। তা হঠাৎ করে দেখি ওই জিনিসটা আমার গলা থেকে হাতটা সরায় না, আর সাথে সাথে চোখের পলকে উধাও হয়ে যায়, আর দেখি না। তা আমি সাথে সাথে লাইট জ্বালাই, লাইট জ্বালায় তো আমি তো খুব ভয় পেয়ে যাই। আমি চিন্তা করলাম কি হইলো এটা। তা লাইট জ্বালানোর পরে যখন আমি খাটের কাছে আসি, দেখতেছি কি কাহিনী। পরে দেখি যে না, ওই চেয়ারটা আমার খাটের কাছেই আছে, যেটা নাকি ইম্পসিবল এখানে আসা, কারণ ওটা চেয়ার টেবিলের ওই পাশে ছিল, আর টেবিল থেকে আমার খাটের দূরত্ব মোটামুটি আপনার কত বলবো যে যদি আপনার পা হিসাব করেন তাহলে মোটামুটি 50 পা হবে এরকম আর কি, মোটামুটি ভালো দূরত্বই ছিল। তা তখন ওইটা দেখার পরে আমার খুব ভয় লাগে যে চেয়ারটা কিভাবে আসলো। ধরলাম যে ওইটা আমার বোবায় ধরছে, এটা আমি ভাবছি, কিন্তু চেয়ারটা আসলো কিভাবে, চেয়ারটা তো আমি আনি নাই। তা আমি আবার সাথে সাথে চেয়ারটা নিয়ে ওই চেয়ারের ভিতরে ঢুকাই দিছি যেন এটা আর এখানে না থাকে, কারণ এটা দেখে আর আমার ভয় লাগতেছে। তা তখন দেখলাম যে গলাটাতে আমি একটু ব্যথা অনুভব করতেছি। তা আয়নার কাছে যাইতেও ভয় লাগতেছিল যে আয়নাতে দেখতে চাইতেছিলাম যে গলার কি হাল অবস্থা বা এই সে, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেও আমার ভয় লাগতেছিল তখন। তারপর আমি আর কি তখন আমি সুরা পড়তেছিলাম আর কি, মনে মনে সুরা পড়তেছিলাম একটু হালকা জোরে, মনে মনে সুরা পড়তেছিলাম তখন, কারণ ভয় খুব ভয় পাইতেছিলাম তখন। তা আয়নার সামনে গিয়ে দেখি যে হ্যাঁ, আমার এখানে আঙ্গুলের দাগ আছে, তিন চারটা আঙ্গুলের দাগ আছে, লাল হয়ে আছে। তা এটা দেখার পরে আমি সত্যি খুবই ভয় পাই। তারপরে আমি সারা রাত ঠিক মতন ঘুমাইতে পারিনি, নর্মালি আমার বোবা ধরলে আমি ওটা অত কিছু মনে না করে আমি সুরা পরে আবার ঘুমায় যাই আমার এটা, কিন্তু ওই দিন আমি পরে আর ঘুমাইতে পারিনি। পরে মনে হয় সকাল 5টার দিকে মনে হয় আমি একটু ঘুমাইতে পারছিলাম, কিন্তু ঘুম থেকে উঠার পর সকালে দেখি যে আমার মোটামুটি ভালোই জ্বর আসছে, হয়তো আমি ভয় পাইছিলাম অনেক এর জন্য আমার জ্বর আসছিল। তা যাই হোক, পরে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখে আর কি ওষুধ টষুধ দেয়। তা ওষুধ খাওয়ার পর আল্লাহমতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু পরে আল্লাহমতে আমার সাথে আর কোনো সমস্যা হয় নাই, কিছু হয় নাই, এরপরে আমি মোটামুটি ঠিকই ছিলাম। তা ওই 2018 সালের পর থেকে আল্লাহমতে এই পর্যন্ত আমার সাথে তেমন কিছু ঘটে নাই আর, কিন্তু 2018 সালের আগে আরো কয়েকটা ঘটনা আমার সাথে ঘটছে, আমি দেখি ওগুলা ইনশাল্লাহ একদিন সময় করে পাঠিয়ে দিব। এছাড়াও আমার অন্যান্য আরো কয়েকজন কলিগ আছে, কাজের কলিগ, ওদের কাছ থেকে আমি কিছু ঘটনা কালেক্ট করছি আপনাকে দেওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারতেছি না। ইনশাল্লাহ দেখি সামনে যখন সময় হবে আমি ওই ঘটনাগুলো আপনাকে সেন্ড করে দিব। রাসেল ভাই অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি জানি অনেকেই শুনছেন আমাদের কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমরা চেষ্টা করছি প্রতিদিন আরো একটু ভালো করতে। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রেরণা। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।